আসসালামু আলাইকুম। অদ্ভুতের 93তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে শুরু হয়ে যাচ্ছে আমাদের 93তম এপিসোড, মানে আমাদের নবান্ন রাত্রির তৃতীয় এপিসোড। এবং যথারীতি আমি চলে এসেছি বেশ কিছু কাহিনী নিয়ে আপনাদের কাছে। আশা করি কাহিনীগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আজকে শুরু করবার আগে বলে রাখতে চাই যে এই সিজনটা খুব একটা ভালো চলছে না। দেশব্যাপী আসলে একটা বাজে ব্যাপার চলছে, যেটা হচ্ছে মানে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার, যেটা হচ্ছে ডেঙ্গু। এবং এই ডেঙ্গু অনেকেরই হচ্ছে, অনেকেই হসপিটালাইজ হচ্ছেন, অনেক রোগী হাসপাতালে। এই ডেঙ্গু রোধ করতে গেলে কিন্তু আমাদের সচেতনতা একান্তই দরকার। আমরা যেন অবশ্যই খেয়াল রাখি যে আমাদের বাসার ছাদে বা আশেপাশে কোথাও যেন জমা হওয়া পানি না থাকে। এবং এই জমা হওয়া পানি থেকে কিন্তু ডেঙ্গুর মশার বংশ বিস্তার হচ্ছে এবং মানুষ এটাতে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও আপনারা নিজ দায়িত্বে চেষ্টা করবেন আপনার বাসার আশেপাশের কোন জায়গায় যদি পানি জমে থাকে সেটাকে মানে অ্যাকচুয়ালি পরিষ্কার করতে, অথবা আপনারা ব্লিচ ঢেলে দিতে পারেন নিজ দায়িত্বে। ব্লিচ ঢাললে কিন্তু সেই মশার যে লার্ভাটা আমার মনে হয় যতদূর আমি জানি নষ্ট হয়ে যায়, তো আপনারা সেই কাজটাও করতে পারেন। নিজ দায়িত্বে আমরা চেষ্টা করি একটু পরিষ্কার থাকতে, পরিচ্ছন্ন থাকতে। এটা সত্যি কথা, আমাদের নিজেদের মধ্যে সচেতনতা গ্রহণা করলে আমরা কিন্তু এই ধরনের সমস্যা থেকে মানে উঠতে পারবো না বা বেরোতে পারবো না। যাই হোক, এটা আমি মনে করলাম যে আমার দায়িত্ব থেকে আপনাদেরকে বলা দরকার সবাইকে, এবং আমি তাই আপনাদেরকে বললাম যে আপনারা চেষ্টা করুন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি নিজেও খানিকটা অসুস্থ, সামার কোল্ড লেগেছে, খুশখুশে কাশি, এবং এটা বেশ ভোগাচ্ছে কারণ বাইরে বেশ হিউমিড এবং গরম, এবং যখনই বাইরে যাচ্ছি তখনই ঘেমে যাচ্ছি, আবার ঠান্ডা আসছি, এই কারণে খুশখুশে কাশিটা ছেড়ে যাচ্ছে না। এবং এটা বেশ বিরক্তিকর কারণ কোথাও গিয়ে বসলেই গলা চুলকায়, কাশি আসে, এবং তখন যদি আপনি কাশের মানুষ আপনার দিকে তাকাবে। সুতরাং কোথাও সেরকম যাওয়া যাচ্ছে না। আর যাই হোক, এখান থেকে আমি চেষ্টা করছি আপনাদের জন্য অনুষ্ঠানটা তারপরও করতে, যাতে আমি কথা বলতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ডাক্তার এইচ উনি বেশ অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনিও যেন সুস্থ হয়ে যায়। যাই হোক, আজকের এপিসোড শুরু করব আমি। এখন চলে যাচ্ছে, ফিরে আসবো কিছুক্ষণ পরে আমার প্রথম কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য একটি কাহিনী। কাহিনী বলতে হ্যাঁ, একটা ছোট কাহিনী, এবং এই কাহিনীটি দিয়ে শুরু করছি, ছোট কাহিনী দিয়ে শুরু করছি। এর কারণ হচ্ছে, আপনারা অনেকেই দেখলাম রিকোয়েস্ট করছেন আমাকে যে বাবু ভাই আপনি একটু বেশি কাহিনী শেয়ার করেন। অনেকে লিখছেন আমার মুখে একাধিক কাহিনী শুনতে চান। হ্যাঁ, আমি তো একাধিক কাহিনী বলি, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি চেষ্টা করি দুটো করে কাহিনী শোনাতে। তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করব, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব যে একাধিক কাহিনী শোনানোর। যেমন এখন একটা ছোট কাহিনী দিয়ে আমি শুরু করব, যে কাহিনীটি আমাদের কাছে শেয়ার করেছে ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা থেকে। তো আমি চলে যাচ্ছি নিলয়ের কাহিনীতে। আমি যথারীতি জানেন যে সবাই বলে যে আমার মতো করে শেয়ার করতে, আমি আমার মতো করে শেয়ার করব। তো নিলয় কোনো এক জায়গার কাহিনী লিখেছে তিনি, আমি জায়গাটার নাম আমাকে দিয়ে লিখেছেন তিনি, বাট আমি সেটা উল্লেখ করতে চাচ্ছি না। সেই জায়গাটা বাংলাদেশেরই কোন একটা জেলায়, সেখানে কোয়ার্টার আছে। কোয়ার্টার বলতে যে যেখানে মানুষ থাকে, মানে কলোনি আর কি, যেটা কলোনি। তো চারটা কোয়ার্টার নাকি সেখানে আছে, চারটা কলোনির বিল্ডিং। এবং আশ্চর্যের ব্যাপার, নিলয়ের বর্ণনা অনুযায়ী সেই কোয়ার্টারগুলোতে মানুষ থাকতে চায় না, কোয়ার্টারগুলো ফাঁকা পড়ে থাকে। যে কোনো যদি কর্মচারী বা কর্মকর্তা সে কোয়ার্টার অ্যালোকেটেড হয় সেখানে, তার জন্য অ্যালোকেটেড হয়, সে যদি সেখানে আসে থাকার জন্য, সে বেশি দিন না থেকে সেখান থেকে চলে যায়। সেখানে হয় বাসা ভাড়া করে অন্য কোথাও চলে যায়, অথবা সেখান থেকে বদলি হয়ে অন্য কোথাও চলে যায়। তো তো সেখানে থাকা হয় না বা কেউ কেউ সেখানে বেশি দিন থাকতে পারেন না, তো সেই কোয়ার্টারগুলো ফাঁকা পড়ে থাকে। তো যারা সেখানে না থেকে চলে যান তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, মানে এলাকার মানুষ বা কেউ জিজ্ঞেস করে যে কেন থাকতে পারলেন না বা কেন থাকেন না এখানে, কি ব্যাপার, তারা নাকি একটা মানে মানে কথাটার উত্তর ঠিক মতো দেয় না, সদুত্তরও দেয় না, তারা আসলে মানে জাস্ট ব্যাপারটা ওয়েট করে যায় এবং তারা বাসা চেঞ্জ করে চলে যায়। তো এই যে বিশাল চারটা কোয়ার্টার সেগুলো নাকি সবসময় খালি পড়ে আছে এবং এরকমই কেউ আসলে হয়তো কোন একটা ফ্ল্যাটে বা কোন একটা মানে যেটাকে বলা হয় ফ্ল্যাটই সেগুলো, তো কোন একটা ফ্ল্যাটে বা ইউনিটে ওঠে, উঠে কিছুদিন থেকেই তারা চলে যায়। এই যে ইয়ামিন যার যে আমাদেরকে কাহিনী পাঠিয়েছেন তার মনে ব্যাপারটা নিয়ে বেশ কিউরিয়াসিটি হয়, অনেকেই আছে এই ব্যাপারে কিউরিয়াস, আমি নিজেও বেশ কিউরিয়াস এইসব ব্যাপারে। আপনারা জানেন যে আমি চেষ্টা করি কেউ আমাকে যদি একটা ক্লু দেয় আমি সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মানে বেশ করে প্যারানর্মাল বা এই অকাল্ট ব্যাপার স্যাপার নিয়ে আমি সেটাকে একটু জানার চেষ্টা করি। ইয়ামিন তিনি নিজেও বেশ কিউরিয়াস একজন মানুষ, তো তিনি বেশ কিউরিয়াসিটির সাথেই এই কোয়ার্টারগুলো সম্বন্ধে মানে যখন তিনি শুনেন তিনি চেষ্টা করেন এটার একটা ক্লু বের করতে যে ঘটনাটা কি। তো ইয়ামিন খুঁজে খুঁজে এমন একজন মানুষকে বের করেন যিনি সেখানে ছিলেন এবং পরবর্তীতে তিনি চলে যান। ইয়ামিন তাকে জিজ্ঞেস করেন যে ভাই কি ব্যাপার একটু বলেন, সেই লোকটা আসলে বলতে চান না, তিনি বা আরে ভাই যেটা ছেড়ে আসছি এটা কোনো এমনি মানুষ বলে যে ভূতের বাড়ি পিসাতের বাড়ি এবং মানুষ ভয় পায় ওই জায়গায় থাকতে, কেউ থাকতে চায় না, তা আপনি কেন? তখন বলে যে তাহলে আপনি মানুষ বলে বলে আপনি ছেড়ে দিলেন? বলে হ্যাঁ ভাই ভয় তো লাগে, একটা এত বড় খালি জায়গা মানুষজন থাকে না, কম মানুষ থাকে, মানে এখানে দেখছেনই তো যারাই আসে তারাই আমার মতো এরকম টেম্পোরারি কদিন থেকে চলে যায়, তো এখানে কেমনে থাকি, নেইবার্সও তো নাই, একটা বিল্ডিং এর মধ্যে ধরেন এখানে দশটা ইউনিট আছে, এর মধ্যে আমি একটা থাকতেছি আর আর একটা ইউনিট থাকতেছে আরেকজন, সেও তো থাকে না, সেও তো চলে যায় ওখান থেকে, তো এত বড় জায়গায় ভয় লাগে। তো এটা শোনার পরে ইয়ামিন বলে ভাই প্লিজ আমারে বলেন, আমি জানতে চাই, আমার খুব আগ্রহ ওই বিল্ডিংটা সম্বন্ধে, কারণ মানুষ তো বলে এলাকার মানুষজন যারা ওখানে থাকে তারা নাকি সেটা নিয়ে বলে যে এটা পিসাচের বাড়ি বা ভূতের বাড়ি বা এখানে ভূত আছে এরকম নাকি মানুষ বলে। যাই হোক ইয়ামিন অনেক রিকোয়েস্ট করার পর লোকটা বলে আচ্ছা শুনেন আপনার একটা কাহিনী বলি এখানে কি হয়, কিন্তু আপনি কাউরে বলতে পারবেন না ভাই, আমি আমি চাই না যে আমার মাধ্যমে কথাটা এইভাবে ছড়াক। ইয়ামিন বলে না আমি কখনো বললেও আপনার এই লোকেশন এইভাবে কিছু বলবো না কাউকে। তো সেই লোকটা তখন বলে যে শুনেন এখানে কি হয়, যখনই সারাদিন তো ঠিক আছে সারাদিন বাসা মোটামুটি আছে, মানুষজন নীরব নিথর, আপনি দেখলে একটু ভয় ভয় লাগবে এবং অনেক পুরানো জায়গা, খা খা করতে থাকে, বারান্দা দিয়ে তাকালে দেখা যায় আশেপাশে কেউ নাই, ফাঁকা জায়গাটার মধ্যে খা খা করতেছে, কেউ ওই জায়গায় আসেও না, দিনের বেলাও আসে না, কারণ মানুষ অনেকে ভয় পায় জায়গা, মানে অনেকে নাকি অনেক কিছু দেখছে উল্টাপাল্টা। তো এইটা সম্বন্ধে আমরা শুনছি, আমার পরিবারও এটা ভয় পায় এই কথাগুলো শুনলে যে কি হয়েছে, তারাও মানুষের কাছে টুকিটাকি শুনছে। তো ফাঁকা করা একটা জায়গা, আপনি যে বিল্ডিং এ তাকান সেই বিল্ডিং মনে হয় ফাঁকা এবং মনে হয় যে কেমন দরজা জানলা, কোনোটা খোলা কোনোটা আটকায় রাখছে, কেমন দিন লাগে দেখলি, তো সারাদিন এরকম একটা ফিল হয়, খা খা করে থাকে, মানে এখানে মানুষজন আসে না, পশু পাখি যে ছোট মাঠটা ওটা মধ্যে পশু পাখিও ঘাস খেতেও আসে না, এরকম একটা ব্যাপার, তো দেখেন ঘাসটা সব বড় হয়ে গেছে আশেপাশে। তো এরকম যখন অবস্থা সন্ধ্যার পর যেটা হয় পুরা জায়গাটা মানে একদম থম মেরা যায় এবং এইখানে লাইটটা এটা ঠিক মতো লাগায় না কেউ, মানে বিল্ডিং তো ঠিক মতো আলোকিত নাই, আপনি মানে তাকায় দেখবেন পুরো কম্পাউন্ডের মধ্যে আলো নাই, প্রত্যেক বিল্ডিং এর সামনে একটা করে লাইট দেওয়া, তো সেই লাইটগুলো ওই পাশের যে চারটা এই যে দুইটা বিল্ডিং সেগুলোতে কেউ লাইট জ্বালায় না, আমার বিল্ডিং এর সামনে একটা লাইট আছে এটা জ্বলে, এটাই সুইচ দিতে হয়, আমি দেই বা ওই পাশে একটা ফ্ল্যাট আছে ওই মানুষটা এও নতুন আসছে সে দেয়, আর নইলে এই লাইটটাও জ্বালে না, আর ওই পাশের বিল্ডিং এর লাইটটা হঠাৎ জ্বলে না, তো দেখতে কেমন লাগে চিন্তা করেন, সন্ধ্যার পরে তাকাইলে দেখা যায় পুরা খা খা একটা জায়গা, আলো নাই কিচ্ছু নাই, বড় বড় বিল্ডিং পুরানো দাঁড়ায় আছে তিন জায়গা। তো এটা তো গেল ভাই তাকানোর ব্যাপার বা পরিবেশের ব্যাপার, কিন্তু যেটা হয় এখানে সন্ধ্যার পর থেকে বোনা সিঁড়ি ঘরের মধ্যে মানুষজন মানে আড্ডা মারতেছে, গল্প করতেছে, হই হুল্লোড়ের শব্দ, অথচ এই ইউনিটের মধ্যে কিন্তু কোথাও মানুষ নাই, শুধু দুইটাই যে আমাদের এখানে দুইটা ইউনিটে মানুষ আর কোথাও মানুষ নাই, তারা এই হই হুল্লোড় করে এখানে। প্রথম যখন আমি আসছি আমার কাছে তো অস্বস্তি লাগতো যে সারাদিনে মানুষ দেখি না কোথাও, এখানে হই হুল্লোড় করে তারা, গেট খুলে তাকায় দেখি কেউ নাই, এমনও হয় যে সিঁড়ি দিয়ে মনে হচ্ছে মানে জটলা পাকাইতেছে কেউ আমার নিচের ইউনিটে, তো আস্তে করে দরজা খুলে উঁকি দিই নিচে, নিচে তাকায় দেখি কেউ নাই, একদম মনে হঠাৎ সব পট করে থেমে গেছে আমি দরজা খোলার সাথে সাথে। তো এরকম সমস্যা এখানে হইতেই থাকে এবং রাত আরো গভীর হইলে মনাকে দৌড় দিয়ে দৌড় দিয়ে ওঠানামা করতেছে সামনে দিয়ে এবং জোরে জোরে হাসতে হাসতে উঠে নেমে যেতেছে। মনে হয় যে একেবারে আমার দরজার পায়ে যে হাসতে হাসতে সাউন্ড করতে করতে গেল এবং মানে শব্দগুলো এমন যে মনে হয় যে কিছু মানুষ যদি শব্দ করে দৌড়ায় দৌড়ায় বিল্ডিং এর উপর উঠে নামে গল্প করে এরকম। তো আমি যখন নতুন আসছি এখানে, আমি তখন তো প্রথমে মনে করতাম যে হয়তো হইতে পারে রাত্রেবেলা এখানকার আজেরা ফাজিল মানুষজন ঘোরাফেরা করে, এরা মনে হয় মানে এইগুলা করে, মানে এরাই এদেরই আসলে কাজ। এখানে আসলে ভয় পায় মানুষ এমনি, কারণ খালি বিল্ডিং, এরা আসে ফুর্তি করতে। তো একদিন যেটা হলো আমি এরকম বসে আছি, তো আমি শব্দ পাইতেছি যে এরকম সিঁড়িতে শব্দ হইতেছে রাত্রেবেলা, তখন বাজে রাত বারোটার মতো, তো শব্দ হইতেছে এবং আমি শব্দ পাইতে সিঁড়ি দিয়ে উঠতেছে নামতেছে। তো এক পর্যায়ে আমি শব্দ পাইলাম যে মনে হলো যে কতগুলো মানুষ হাসতে হাসতে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে। তা আমি তখন চিন্তা করলাম যে আজকে ব্যাপারটা দেখবো ঘটনা কি ঘটছে, কারণ ঘটনাটা আসলে আমার দেখা দরকার যে কি হয় এখানে, আসলে কারা আসে, এই ভূত ফুতের নাম দিয়ে কি শয়তানি করে এটা একটা দেখা দরকার। তা আমি যেটা করলাম, আমি আস্তে আস্তে দরজার কাছে গেলাম, যখনই শব্দ পাইলাম যে এগুলো আমার সিঁড়ি থেকে উপর দিকে উঠে গেছে, আমি আস্তে করে দরজাটা খুললাম। সিঁড়ি ঘরে কিন্তু লাইট নেই, আলো নেই, অন্ধকার, নিচে অন্ধকার, আমার বাসার সামনে অন্ধকার। আমার বাসার সামনে অবশ্য লাইট আছে কিন্তু আমি জ্বালাই নেই, জ্বালাই নেই এই কারণে আমি যদি জ্বালাই তারা যদি দেখে, যদি এখানে আসলে দুষ্ট মানুষজন আড্ডা মারে তারা দেখলে হয়তো মানে তখন আমি একটা ফলস পজিশনে পড়তে পারি। আমিও না লাইট জ্বালায় আমি কি করলাম, আস্তে করে দরজা খুলে বাইরে চাপাই দিলাম। আমি বাইরে আসছি, বাইরে অন্ধকার, আমার কিন্তু গা শিরশির করতেছে, কারণ এই এলাকা সম্বন্ধে আমি শুনছি যেটা মানুষ ভয়ের জায়গা, মানুষ অনেকে বলে ভূতের বাড়ি, অনেকে বলে পিশাচের বিল্ডিং, অনেক কিছু বলে। তো আমার তো দেখার দরকার আসলে ঘটনা কি। তো আমি আস্তে আস্তে সিঁড়িতে ওঠা শুরু করলাম। আমি কিন্তু শব্দ পাইতেছি উপরে, মনে হইতেছে কোলাহল আমার থেকে একটু দূরে, মানে আমি আস্তে যত যাইতেছি আরো কাছায় যাইতেছি। তো একটা সময় আমি উঠে উঠে চলে গেলাম আমাদের সেই কলোনির ছাদের কাছে। তো ছাদ দেখলাম যে যথারীতি ছাদের লাস্ট স্টেপটা দিয়ে এরকম উঠে গেছে উপরের দিকে, ওই দরজা দেখি ভিড়ানো এবং ছাদের থেকে আলো বেরিয়েছে, মানে ওখানে আলো জ্বালানো মনে হলো। আমি আস্তে আস্তে হাইটা 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 চলে গেলাম গেটের কাছে। তো গেটের ওই পাশে মনে হচ্ছে চরম উৎসব, মানে মৎসব লাগছে, মানুষজন এমন হাসাহাসি গল্পগুজব। তা আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে এখানে আজে বাজে মানুষ এসে আড্ডা দেয়, মানুষের কাছে এমনি বলে ভূত টুত এগুলা। তো আমার কাছে না ভূতের ভয়টা অনেক কমে গেছে, আমি পুরো বিল্ডিং এ ধরেন এখন যে একা আছি, আগে যে ভয় পেতেছিলাম সিঁড়িতে ওঠার সময় ভূতের ভয় কিছু একটা দেখবো, সেরকম ভয়টা আসলে এখন নাই। তো আমি আস্তে আস্তে হাইট একদম গেটের কাছে গেলাম, যেদিক গেটটা চাপানো, তা আমি আস্তে করে উঁকি দিলাম। আমি যখন উঁকি দিছি তাকায় দেখি ছাদের মধ্যে মনে আলো আছে, কিভাবে জানি এখানে আলো বাড়ছে কিন্তু আমি কোন লাইট দেখতেছি না। তাকায় দেখি মানুষ যারা দাঁড়ায় আছে এরা হচ্ছে লম্বা লম্বা মানুষ, মানুষের থেকে তাদের হাইট সাধারণ মানুষ একটা কত হয় 5 ফিট 6, এটা হচ্ছে অ্যাভারেজ মানুষের, বা 5 ফিট 8, বা আরো ছোট মানুষ আছে 5 ফিট 2-3, সেরকম না, এগুলো 6.5 ফিট 7 ফিটের মতো লম্বা অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে এবং তাদের যে শরীরে কাপড় সেটাও বিজাতীয় টাইপের কেমন যেন, এবং হাত পায়ের মতো বড় বড় লোম। এগুলা হঠাৎ করে আমার দিকে তাকাইল ফিরা এবং তাকায় একটা দাঁত খিচাড়ি মারল, এই বড় বড় দাঁত, হাতের নখ, এবং তাদের যে শব্দটা এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। আমি আসলে এগুলো দেখা সহ্য করতে না পারে আমি মানে আমার কিছু খেয়াল নেই, আমি ঝাইরে একটা দৌড় দিচ্ছি এবং আমি তাদেরকে দেখছি আমি দৌড়ানোর আগে তারা বিল্ডিং এর উপর থেকে লাফ দিছে নিচের দিকে। আমি দৌড়ায় কেমনে করে যে আমার ফ্ল্যাটে এসে পড়ছি, আমার আর কিছু খেয়াল নাই। তো ভাই তারপর থেকে আমি এই বিল্ডিং আস্তে ধীরে মানে অফিসে বলার আগেই আমি আমার পরিবারও সরাই নিছি, আমিও আস্তে ধীরে সরে গেছি, এই বিল্ডিং আসলে আর থাকা হয়নি। আমি মনে হয় ঘটনার পর আর 2 দিন কোনো মতে কষ্টে ছিলাম, যখন শব্দ হইত বিল্ডিং এর সামনে হাসিটা চারটা শব্দ, এবং ওই দিনের পরে যে 2 দিন আমি ছিলাম সেই 2 দিন অনেক বেশি শব্দ বেড়ে গেছিল, আমার এখানে অনেক বেশি রকমের উৎপাত শুরু হয়েছিল, মানে আমার দরজার সামনে এসে মনে হতো হই হই করে হুল্লোড় করতে এরকম, খুব ভয় ভয় 2 দিন কষ্ট করেছে সরার জন্য লাগতে ছিলাম, তারপর সরে আসছি। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, এতক্ষণ আমি সেই ইয়ামেনকে যিনি বলেছেন সেই ব্যক্তির ভয়েসেই বললাম কাহিনীটা। ইয়ামেন এইভাবেই ঘটনাটা সেই লোকের কাছ থেকে শোনে এবং শোনার পর ইয়ামেন বিল্ডিংটা সম্বন্ধে ধারণা পায় এবং সে বুঝতে পারে যে কেন সেই জায়গাটাকে মানুষ ভুতুড়ে বলে বা মানুষ কেন বলে সেটা পিশাচের বিল্ডিং বা পিশাচের বাড়ি। একটা আশ্চর্যের ব্যাপার আমি খেয়াল করছি একটা জিনিস, এই যে কলোনি বা কোয়ার্টার বা যাই বলেন না কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে, বাংলাদেশের বিভিন্ন শহরে এই জায়গাগুলো নিয়ে বিভিন্ন রকমের কাহিনী প্রচলিত আছে। আমার কাছে আশ্চর্য লাগে, আমি আসলে এটা জানতে চাই বা আমি ফাইন্ড আউট করতে চাই কেন, আমার বিশেষ আগ্রহ এটা জানার যে কেন কোয়ার্টারগুলোতে এরকম কাহিনী প্রচলিত। হতে পারে কোয়ার্টারগুলো অনেক পুরনো, আমি নিজে আপনাদের সাথে কাহিনী শেয়ার করেছি, বেশ পুরনো কাহিনী রেডিওতে করেছি এবং পরবর্তীতে হয়তো অদ্ভুতরিত সে একই কোয়ার্টার নিয়ে কথা বলা হয়েছে, সেই কোয়ার্টারেরই একটি কাহিনী আমার এক ভাগ্নে শেয়ার করছিল আপনাদের সাথে অদ্ভুতরের প্রথম এপিসোডে, এবং সেখানে তার কিছু কাহিনী, এবং আসলে কিন্তু সেখানে সেটা ঘটে, যেই কোয়ার্টারের কাহিনী যেটা আমার ভাগ্নে বলছিল আপনাদেরকে, যে কোয়ার্টারের কাহিনী যেটা আমি নিজেও শেয়ার করছি, সেই জায়গায় কিন্তু আমাকে আমি নিজেও গিয়েছি, আমি নিজে গিয়েছি এবং আমি একটা ছোট নাটকও শুট করছিলাম সেখানে। এই সেই নাটক সেই কোয়ার্টারের ভেতরে যেটা ঘটত ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমি নিজে যেগুলো এক্সপিরিয়েন্স করেছিলাম আপনাদেরকে শেয়ার করেছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, যে আমি একটা ওই কোয়ার্টারের মধ্যে একটা দিবানের মধ্যে শুয়ে শুয়ে আমি দেয়ালের পাশে শুয়েছিলাম, হঠাৎ রুমে কেউ নাই, আমি একা, আমি শব্দ পাচ্ছি যে ওপাশের দেয়ালের ওপাশ থেকে ট্রেন শব্দ করছে টক 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 টক। তা আমি জিনিসটা শুনে মজা পেলাম, আমিও এপাশ থেকে শব্দ করা শুরু করলাম দেয়ালে টক 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 টক, এবং আমার সাথে দেখা গেল যে আমি যেভাবে তাল করছি এরপর থেকে সেই তালেই আসতে থাকলো শব্দটা, এবং আমিও খুব বেশ মজা করে করছিলাম। তা আমি ভেবেছিলাম যে কোনো ছোট বাচ্চা হয়তো করছে। পরে আমি শুনতে পাই সে বিল্ডিং এর মানুষের কাছে বা ফ্ল্যাটে যে এটা করতে না, কারণ ওই পাশে কিন্তু কোনো ফ্ল্যাট নেই, কিচ্ছু নেই, ওই পাশে হচ্ছে ফাঁকা মাঠ, এবং আমি ছিলাম তিনতলার উপরে, তার মানে মানে আপনার বুঝতে পারেন যে অত উপরে কিন্তু মানুষ, তিনতলা সরি দোতলার উপরে, দোতলা হলেও প্রায় 11-12 ফিট উপরে দেয়ালের মধ্যে আমার অপোজিট একটা মাঠের থেকে কে সাউন্ড করবে এভাবে দেয়ালে টোকা দিয়ে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স করা, এবং ওইখানে আমি একদিন রাতে ছিলাম, সে বলেছিলাম যে রুমের অন্ধকার হঠাৎ করে গাঢ় থেকে গাঢ়তর হয়ে গিয়েছিল, টেম্পারেচার কমে গিয়েছিল রুমের। তো এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স করা সেই কোয়ার্টারে, এবং আর যারা সেখানে থাকতো সেই ফ্ল্যাটে তারা কিন্তু বলেছে এরকম যে রাতের বেলা, এই যে একটু আগে ইয়ামিনের কাহিনীর মতো সিঁড়ি ঘর দিয়ে সাউন্ড শোনা যেত, মূলত মানুষ উঠছে, এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তাদের ওখানে দরজায় লাথি মেরে যেত, এবং খুবই আশ্চর্য ব্যাপার, দরজায় লাথি মারত, একদম সাউন্ড করে লাথি মারত প্রচন্ড জোরে। এবং যেটা হয়েছে, তারা এমন কাহিনী হয়েছে যে তাদের মধ্যে একজন খুব সাহসী ছিল একজন মানুষ, যে ওই লাথি মারার পরে দরজা খুলে ফেলছে, খোলার পর দেখছে কেউ নাই সেই জায়গায়, এবং সেই বিল্ডিং এর মানুষরা এত ব্যাপারটা নিয়ে এত কনসার্ন ছিল যে কারা ঢোকে, বাইরের মানুষ ঢোকে কিনা, তারা নিচে কলাপসিবল গেট লাগিয়ে দিয়েছিল, তারপর ওই জিনিসটা ঘটতো, এবং সেই বিল্ডিং এ এরকম মানুষ ছিল না কাজ করার মতো। ওই বিল্ডিং এর মানুষ আরো দেখত যে রাতের বেলা ছাদের উপরে শব্দ পেত মানুষ কেউ গোসল করছে ঝরঝর দিয়ে পানি দিয়ে, এবং দূর থেকে নাকি কেউ দেখেছে যে একটা মহিলা মুখ অবয়ব ঘটি মাথায় ঢেলে ঢেলে গোসল করছে। তো এটা ছিল ওই কলোনির কাহিনী। এছাড়াও আরো অনেক কলোনি আছে এবং এমন আছে আমাদের শহরেই আছে, এই ধরনের কাহিনী কিন্তু সেসব কলোনিতে শোনা যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাহিনী। আমি নিজে একটা কলোনির কাহিনী শুনেছিলাম সেখানকারই মানুষের কাছে, সেই যে কোয়ার্টারটাতে যে সে থাকতো তার বাসার কাছে একটা ডাস্টবিন ছিল, এবং সে দেখেছিল যে সেই ডাস্টবিনে কেউ একজন লম্বা বাঁকা মানুষ কুজো হয়ে হামাগুড়ি দিয়ে যে আসলো, এসে সে ডাস্টবিন থেকে বের করে খাচ্ছে। তো সে ফার্স্ট মনে করছিল খাবার খাচ্ছে, পরে সে ভালো করে দেখলো যে একটা মানে মরা কুকুর কামড়ে কামড়ে খাচ্ছে, কুবলে কুবলে এবং মানুষের মতো, এবং সেই জিনিসটা আবার যখন ফিরে যায় সে হামাগুড়ি দিতে দিতে চলে যায় ছেঁচড়ে ছেঁচড়ে। তো এই এই জিনিসগুলো এরকম কিন্তু বিভিন্ন, এবং সেই কোয়ার্টারের অনেক কাহিনী আছে, আবার সে সাহস করে সব আমার সাথে শেয়ারও করেনি, বলছিল যে আরো বলবে। এছাড়াও বিভিন্ন জায়গার কোয়ার্টারের কাহিনী এরকম আছে। তো আমার কাছে আশ্চর্য লাগে যে কেন কোয়ার্টারগুলো ঘিরে এরকম কাহিনীগুলো থাকে বা করনি। আমার এক বন্ধুর বাসার কাছে কোয়ার্টার ছিল, সে বন্ধু কোয়ার্টারে থাকত, একটা কলোনিতে সে থাকত, সেখানে সে বলেছিল যে তাদের কলোনির ভেতরে একটা সিঁড়িঘর ছিল, সে সিঁড়িঘরের কোনায় কেউ একজন একটা মানে তারা বলতো বলে যে একটা বয়স্ক জিন ঝাপটি মেরে থাকতো, মানে গায়ের মধ্যে কাপড় পেঁচিয়ে থাকতো, এবং সে একবার একজন মানুষ রাত্রেবেলা উঠছিল হালকা বাতি জ্বলছে সেখানে। আপনি জানেন যে আরো এটা এগুলো তো অনেক আগের কাহিনী, সে সময় লাল বাতি জ্বলত আর কি আপনার সেই ফিলামেন্টের বাল্বগুলা। তো এক ব্যক্তি এরকম উঠে আসছে, তো লাইটটা ওই দিন কেটে গেছে, তো ওই পাশের যে আলো সেখান থেকে হালকা আলোতে সে দেখে দেখে উঠতেছে। সিঁড়ির যখন মাঝামাঝির কাছে আসছে, দেখে সিঁড়ির কোণে, মানে তিনি তিনি যেটা দেখছেন সেটা তিনি পরে বলছেন, তিনি নাকি দেখছেন সে তিনি আসছেন আলো অন্ধকারে, তিনি এসে দেখলেন যে সিঁড়ি ঘরের কোনার মধ্যে, মানে ফার্স্ট স্টেপটার পরে যে ল্যান্ডিংটা সেখানে কোনায় কেউ একজন ময়লা একটা চাদরের মতো গায়ে দিয়ে বসে আছে। তো তিনি দেখে কিছু বুঝে ওঠার আগেই নাকি সেটা উঠে এসে দৌড়ে তাকে চাদর দিয়ে এরকম জড়িয়ে ধরে এবং তিনি সেন্সলেস হয়ে যান। মানুষজন তাকে কিন্তু পায় বেহুশ অবস্থায় সিঁড়ির কাছে, এবং সে তিনি কয়েকদিন বেশ অ্যাবনর্মাল ছিলেন, ঘুমের ঘরে কি কি বলতেন, হাসতেন, কি করতেন। পরে তার উপর একটা এক্সারসিজম করা হয় এবং তিনি পরে সুস্থ হন, এবং পরবর্তীতে তিনি বলেছিলেন তার পজেস্ট হওয়ার মুহূর্ত তার কাহিনী। এবং সেই কোয়ার্টারে কিন্তু আরেকটা ব্যাপার ছিল, একটা গাছ ছিল এবং সেই গাছটাও একজন কাটতে গিয়েছিল এবং তার সাথে ওই একই রকম একটা ঘটনা ঘটছিল। তো যে এরকম গাছ থেকে কেউ নেমে এসে তাকে জড়ায় ধরছিল, গাছটা অনেকদিন কাটতে পারেনি। মজার ব্যাপার, সেই কোয়ার্টারের কাছ দিয়ে আমি রিসেন্টলি গিয়েছি, সেই গাছটাকে আর দেখতে পাইনি। সো সামহাও গাছটাকে কেউ সরিয়ে ফেলেছে। এবং আশ্চর্যের ব্যাপার, সে আমি বলেছিলাম একবার রেডিওতে যে সেই গাছটার কাছে আমি একবার গিয়ে মোটরসাইকেল নিয়ে অটোমেটিকলি, মানে এটা কোনো কারণ ছাড়াই পড়ে গেছিলাম। সো আশ্চর্য ব্যাপারগুলো কিন্তু ঘটে, এবং এই কোয়ার্টার অনেক কোয়ার্টারে অনেক কাহিনী এরকম প্রচলিত আছে, এবং আমার কাছে বেশ মিস্টেরিয়াস লাগে কেন ব্যাপারটা এরকম। এটা কি বয়সের জন্য বা এইজের জন্য, নাকি মানুষ অনেকদিন একই জায়গায় থাকে না অনেক সময় সেটার জন্য, অথবা এত পুরনো বিল্ডিংগুলো থাকে যে এটার পেছনে অনেক হিস্ট্রি থাকে, সুখ দুঃখ স্মৃতি থাকে, এবং এই জায়গাটার মধ্যে জিনরা খুব বেশি চলাফেরা করে, মাল্টিপল মানুষ মাল্টিপল কালচারের জন্য, বা আই ডোন্ট নো কি কারণে এটা হয়। বাট কোয়ার্টার ঘিরে কিন্তু অনেক কাহিনী আছে, আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এবং আমরা তা প্রচার করে ফেলব। এবং আমি চাই দেশের বাইরেও যদি থাকে এরকম কোয়ার্টার সম্বন্ধে, যেমন আমি জানি কলকাতা শহরের কাছে এরকম জায়গা আছে, কোয়ার্টার আছে, বিল্ডিং আছে, এবং পশ্চিমবঙ্গেও আছে, সেসব জায়গাও যদি কাহিনী থাকে আপনারা শেয়ার করুন এবং আমরা শেয়ার করে ফেলবো। অবশ্যই আমরা চাইলে লোকেশন বলবো না কোথায় এটা, তবে আপনারা শেয়ার করুন এবং আপনারা শেয়ার করলে আমরা শেয়ার করে ফেলবো। তো যাই হোক, এই ছিল ইয়ামিনের কাহিনী এবং তার সাথে আনুষাঙ্গিক কিছু ছোটখাটো কাহিনী আমি শেয়ার করলাম। তো এখন আমি চলে যাব, চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটি হিট করুন নোটিফিকেশনের জন্য, একটি লাইক এবং শেয়ার করে দিন যাতে অন্যরা অদ্ভুতুলে শুনতে পায়। আর কাইন্ডলি আমাদের সাথেই থাকবেন, অদ্ভুতুলে শুনবেন। আর এখন আমি চলে যাব, ফিরে আসব আমাদের খুব প্রিয় একজন মানুষকে নিয়ে, যিনি হচ্ছেন ডাক্তার এইচ। তবে ডাক্তার এইচ কিন্তু বেশ অসুস্থ, এবং তিনি আপনাদের কতটাই ভালোবাসেন, তিনি অসুস্থ হওয়ার পরেও আপনাদের জন্য তার কাহিনী পাঠিয়েছেন। তো সবাই কাইন্ডলি ডাক্তার এইচের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। যাই হোক, চলে যাচ্ছি ডাক্তার এইচের কাছে।
আমাদের প্রিয় অনুষ্ঠান অদ্ভুতের সঞ্চালক প্রিয় আহমেদ বাবু ভাই এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আমি সরাসরি কাহিনীতে চলে যাই। না, কাহিনীতে চলে গেলে আপনাদের জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হবে। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার চলে গেল ব্রিটিশ রাজত্বের হাতে, অর্থাৎ সরাসরি রানী ভিক্টোরিয়ার হাতে শাসনভার যখন চলে গেল সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের পরে, তখন কিন্তু এই পুরো অংশ জুড়ে একটা সামগ্রিকভাবে আপনাকে ভাবতে হবে একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হতে শুরু করে, যারা ইংরেজদের রেলওয়ে, চা বাগান, কলকারখানা, কোলিয়ারি অর্থাৎ কয়লা খনি এই সমস্ত জায়গায় কাজ শুরু করে, এবং যার বৃহৎ অংশই ছিল বাঙালি। কারণ কলকাতা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার আলোটা প্রথমে বাঙালিরাই পায়, তার ভিতরে বেশিরভাগই অংশ পায় সনাতন ধর্মের মানুষজন এবং কিছুটা মুসলমান ধর্মের মানুষজনও সেটাতে আস্তে আস্তে ঢুকতে থাকে সময়ের বিবর্তনে। এবং আপনারা জানেন যে আলিগড়ে একটা মুসলমান বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়ে যায়, তো যার ফলে বিভিন্ন পেশায় ঢুকে যেতে থাকে এবং তৎকালীন অঞ্চলে ওই যে আমি আগেই বলছিলাম যে নদী কেন্দ্রিক শহর যেগুলো আছে বাংলাদেশে সেগুলোতে কিছু বড় বড় জমিদারিও ছিল বা নবাবও ছিল। তো তাদের ওখান থেকে তাদেরকে ঘিরে একটা পত্তনি বা বসতি স্থাপন শুরু হয় যেটা কালক্রমে বড় শহরের রূপ নেয়। সে আমাদের বড় শহর এবং সেখানে কিছু পরিবার গড়ে উঠে জায়গা জমি করে। আপনারা যারা একটু ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করেন, ইভেন যারা আমাদের শ্রোতারা আছেন পশ্চিম বাংলায়, তারা দুটো বই পড়ে দেখতে পারেন। এটা দুটো বই হল উপন্যাস, কিন্তু এখানে আপনি কিছু খণ্ডচিত্র পাবেন। একটা আমি নামগুলো বলার দরকার নেই, আপনারা নিজেরাই জানেন কলকাতা শহর কিভাবে গড়ে উঠছিল বা কি আমাদের ঢাকা শহর কিভাবে গড়ে উঠছিল বা এরকম আরো বড় বড় শহর আছে। তো আমি যে শহরটার কথা বলতেছি সেই শহরেও অনেক মানুষজন তারা ব্রিটিশ আমলের অর্থাৎ বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে এই ট্রানজিশনাল সময় প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রানজিশনাল সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের জন্য। তো যাই হোক, তো এখানে আছেন এক পরিবার, তাদের পাশে থাকেন আরেকটা পরিবার, দুটো পরিবারের কিছুটা একটু কাহিনীর যোগাযোগ আছে এবং দুটো পরিবারের কর্তাই কাকতলীয় ভাবে একটা বড় চা বাগানে কাজ করেন। তো চা বাগানটা বর্তমানে আমি যদি বলি এটা আমাদের দেশের ভিতরে না, এই চা বাগানটা আমাদের দেশের বাইরে পড়ে গেছে, কারণ এই চা বাগানটা এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে একটা নাম করা জায়গা ছিল যেখান থেকে চাইনিজদেরকে ব্রিটিশরা এয়ার সাপ্লাই দিত। তো যাই হোক, ওনারা যখন ওখানে চাকরি করেন তখন ওনাদের পরিবারকে তো আর ওই চা বাগানে রাখলে হবে না, তাদের পড়াশোনার বিষয় আছে। তো তারা তাদের পরিবারকে বাংলাদেশের একটা বড় শহরে রাখতেন, শহরটা অবশ্যই ঢাকা শহর না। তো যাই হোক, তো সেই শহরে তখন লোক বসতি উঠতেছে, কিছু কিছু বাড়ি ঘর আছে, তো সেই বাড়িতে পাশাপাশি বাসায় তারা থাকতেন। তারা এইভাবেই ওখানে জমি কিনে বাড়ি করছেন এবং সেই আমলে সেই শহরে জমি কেনা বা বাড়ি করা খুব বড় বিশদ ব্যাপার ছিল না, কারণ তখন তারা যে বেতনটা পেতেন সেটা দিয়ে কিছু পয়সা জমিয়ে তারা জায়গা বা বাড়ি করতে পারতেন। তো যাই হোক, বাড়ি করছেন, ঠিক আছে, অসুবিধা নাই, দুটো পরিবারই বাস করতেছে এবং তাদের ওখানে মানে স্কুলে যাওয়ার ছেলে মেয়ে আছে এবং তারা স্কুলে যাওয়াও শুরু করছে এবং ওই শহরে তখন প্রাইমারি স্কুল স্থাপিত হয়ে গেছে ব্রিটিশ সরকারের, মানে ওই আমলের ব্রিটিশ রাজের দ্বারা। তো দুই ভদ্রলোক, তারা দুজন যদিও দুই ধর্মের, তারা একটা চা বাগানেই কাজ করেন এবং তাদের কাজটা হলো এই ধরনের, অ্যাকচুয়াল পোস্টটা তাদের আমাকে বলেন নাই বা আমার বলা জানার দরকার নেই কাহিনীর জন্য, মানে কুলিদের সাথে মিলে তাদের কাজ করতে হয়, তারা অনেকটা সুপারভাইজার পোস্টে থাকতে আসে এই ধরনের কথা ধরে নিতে পারেন। এবং তারা দুজনেই কিন্তু প্র্যাকটিসিং ছিলেন প্রত্যেকের ধর্মের প্রতি এবং তারা দুজনে দুটো বাংলো বলবো না দুটো ঘরে থাকতেন যেটা চা বাগানের ভিতরেই এবং তার কাছাকাছি চা বাগানের কুলিদের থাকার জায়গা আছে। তবে তাদের তো ভদ্রস্ত এলাকা বলতে এই চা বাগানে বিভিন্ন ধরনের পদ থেকে ছিল যেগুলোকে ক্লারিক্যাল পোস্ট বলা হয়, সেখানে সাধারণত বাঙালিরাই কাজ করতেন আর উপরের পোস্টগুলো তো সাদা চামড়ার সাহেবরা আসেনি, মানে নেটিভ পোস্টে যারা ছিল মধ্যম পর্যায়ে এনারা তাদের ভিতরে দুজন। তো বিশ্বযুদ্ধ বহু আগের কথা, তো তারা বাগানে বাগানে তাদের যে কাজ হয় নিত্য প্রয়োজনীয় কাজগুলো শেষ হয়ে যায় সন্ধ্যায় এবং তারপর তারা তাদের বাসায় আসেন। তো চা বাগানের পথগুলো, চা বাগানে যারা গেছেন তারা জানেন যে অনেকটা মানে একটু পাহাড়ি ধরনের হয়, কারণ চা বাগানটা খাঁচে খাঁচে তৈরি করতে হয় যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না এবং উপরে গাছ থাকবে। এটাকে চা বাগানের ভাষায় শেড ট্রি বলা হয়, সরাসরি সূর্যের আলো পড়লে চা ভালো হয় না। তো এই কারণে পথগুলো একটু অন্ধকার আর রাতের বেলা যদি হয় তাহলে তো আরো অন্ধকার হয়। তো ওনারা দুজনেই কাজ শেষ করে আসতে হতো এক রাস্তা ধরে, তবে দুজনে যে একসাথে হেঁটে আসবেন এরকম বিষয়টা হতো না, কারো কাজ হতো আধা ঘন্টা এক ঘন্টা আগে শেষ হয়ে যেত তো উনি চলে আসতেন এবং কারো কাজ শেষ হতো হয়তো আধা ঘন্টা দেরি হতো তখন উনি থেকে যেতেন। এবং ওই চা বাগানে একজন ডাক্তার ছিলেন, এবং কাকতলীয় ভাবে ডাক্তার সাহেব বাঙালি ছিলেন, এর বিস্তৃত বেশি ব্যাখ্যা আমাকে দেন নাই। এবং সেই ডাক্তার সাহেবের চলাফেরার জন্য একটা হাতি ছিল, অর্থাৎ বাগানের পরিধি অনেক বড় ছিল এবং তাদের কোম্পানির আন্ডারে অনেকগুলো বাগান ছিল। আর সেই আমলে ডাক্তারের সহজলভ্যতা ছিল না, ফলে যে ডাক্তার সাহেব থাকতেন তিনি রুগী দেখতে যেতে হতো ওনাকে রাতের বেলা কুলিদের বস্তিতে, এবং তিনি হাতির পিঠে চলে যেতেন এবং তাকে নেওয়ার জন্য আবার দুজন বন্দুকধারী সিপাহি থাকতো, তারা আরেকটা হাতিতে করে যেত আর কি। তো এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি না, বিদ্যুতের কোনো বালাই তাদের কোয়ার্টারে ছিল না, তারা যেখানে কাজ করতেন সেই অফিসে অথবা যেখানে চা প্রক্রিয়াজাত করতেন সেখানে ছিল কিনা আমি বলতে পারি না, তবে তাদের বাসস্থানে কোন রকমের বিদ্যুতের বালাই ছিল না, তারা হারিকেন দিয়েই কাজ চালাইতেন। এবং আরেকটা জিনিস ছিল, ওখানে যারা মানে হেড ক্যারানি বলা হতো বড়বাবু, তার বাসায় অবশ্য কেরোসিন না অন্য জিনিস ছিল, এটা ছিল এক ধরনের বাতি যেটা আসলে কেরোসিনেই চলত, টেবিল ল্যাম্পের মতো রাখা যেত, যার চারদিকে অস্বচ্ছ কাজ থাকত এবং কেউ কেউ আবার সেখানে সুগন্ধ তেল ইউজ করতেন যাতে একটা মিষ্টি স্মেলিং হয়। তো এরকম একটা পরিবেশের কথাই আমরা ধরে নিচ্ছি। তো ঘটনার শুরুটা হয় এরকম যে ওখানে আপনি জানেন ওই সময় ছুটি হতো বাগানে, ছুটি একটা হতো বড়দিনের ছুটি আর একটা হতো পুজোর ছুটি, আর যারা মুসলিম ছিলেন তারা ঈদের সাথে বা রোজার সাথে মিলে তাদের অ্যানুয়াল লিভটা নিয়ে আসতেন, অথবা ছয় মাস পরে আসতেন সাত দিনের জন্য, এসে তাদের পরিবারের জন্য বাজার বা রসদ ইত্যাদি কিনে দিয়ে আবার চলে যেতেন। এইটাই ছিল তখন মূলত মধ্যবিত্ত বাঙালির, বাঙালি বলতে আমি দু ধরনের বাঙালির কথাই বলতেছি, দুই ধর্মের বাঙালির কথাই বলতেছি, তাদের একই ধরনের জীবনযাত্রা ছিল আমাদের দেশের ওই অংশটাতে। অংশটা কোথায় সেটা আমি বর্ণনা করব না, সেটা ধরে নেন কোন একটা বিভাগীয় শহর হতে পারে আজকের দিনের। তো এরকম একদিনের ঘটনা, তো আমি দুজনের একটা কাল্পনিক নাম দিয়ে দিই, আমাকে আসল নামটা বলছিলেন, নাম আমি ভুলেও গেছি, একজনের নাম হলো মনে করেন মিস্টার সেন, অথবা আরেকজনের নাম মনে করেন মিস্টার মোহাম্মদ, আর দুটো কমন নাম আমরা ধরে নিচ্ছি। তো মোহাম্মদ সাহেব একদিন ফিরতেছেন, তো ওনার কাজটা ছিল মূলত আপনার এরকম যে সারাদিনের চা পাতা যা কালেকশন হইল সেটা ওই মজুরদেরকে, চা বাগানে কিন্তু ওই প্রতিদিনের হিসাব প্রতিদিনে রাখা হতো আমলে, ওটা উনি মাপ যে দিত, যে কয়েকটা মাপের কেন্দ্র ছিল তাদের থেকে টোটাল ক্যালকুলেশনটা করাতে, এত কেজি চা পাতা গ্রহণ করা হলো আজকে বা হয়েছে, তো এই হিসাব মিলে উনি ফেরত আসতেন। তো ওনার পরে আসতেন যিনি, তিনি হলেন ওই সমপর্যায়ে পদে ছিলেন, উনি ওই কুলিদেরকে নগদ মুদ্রায় তখন মুদ্রা দিতেন আর কি, মানে ওখানে ডেইলি বেতন সিস্টেম ছিল, প্রতিদিনই বেতন দিতেন। তো যাই হোক, আমি যেভাবে শুনছি ঘটনাটা, তো ওনার ফিরতে আর একটু দেরি হতো। তো মোহাম্মদ সাহেব উনি হেঁটে আসতেছেন, তো সময়টা পুরো বর্ষা শেষ হয়ে গেছে, কিছুদিন পরে শরৎ হবে, কাল চলতেছে কিছুদিন পরে পুজোর ছুটি হবে, পুজোর ছুটিতে আপনার ওই সেন সাহেব তার বাড়িতে যাবেন। তো উনি ভাবলেন যে সেন সাহেব যাওয়ার সময় কিছু জিনিসপত্র দিয়ে দিব, আমার যে তার একটু দেরি আছে, এবং সাথে কিছু চা পাতাও দিয়ে দিব। তো উনি হেঁটে যাচ্ছেন মোহাম্মদ সাহেব, তো ওই বাগানে যাওয়ার সময় যে বললাম যে শেড ট্রি থাকে যে কতগুলো, তো উনি এলাকাটা ওনার পরিচিত, এই বাগান উনি 15-20 বছর যাবৎ কাজ করতেছেন। তখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওনার হাতে একটা হেরিকেন আছে, অবশ্য উনি হেরিকেন নিয়ে বেরোন, উনি একটু মানে পারফর্মিং এবং একটু বিশ্বাসী মানুষ, তো উনি একটু ভয়ও পান। তো যাই হোক, তো উনি দেখলেন যে ওনার থেকে হাত 20 বা 25 দূরে পাহাড়ের ঢালে একটা শেডট্রি দেখাচ্ছে ওনার চোখে পড়ল, যে ওখানে শেডট্রির উপরে দেখছেন যে কেউ বসে আছে, এবং বসে আছে এমন একটা ভঙ্গিতে মানে তার কাছ থেকে এটা কোনো বিষয় না, এটা মানুষ দেখা যাচ্ছে, এবং মানুষটা আপনার দূর থেকে দেখলে তখন মনে হবে যে শরতের সময়, মানে শীতের আগে আগে আর চা বাগানে ওই সময় একটু কুয়াশার মতো ভাব পড়ে, তো উনি এটা ভাবছে এটা আমার চোখের ধাঁধা। গুরুইনি আর কিছু না বলে একেবারে মনে মনে ওনার কয়েকটা সুরা জানা ছিল, সেটা পড়ে উনি সুন্দর হেঁটে চলে আসছেন। হারিকেন জ্বলতে তো অসুবিধা নেই, তো বাসায় এসে উনি ওনার কাপড় চোপড় খুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, ওই বাবুর্চি রান্না টান্না করে দিয়ে চলে যায়। তো উনি প্রাত্যহিক নিয়ম যেটা আছে সেই নিয়ম অনুযায়ী উনি একটু গোসল করে নেন, গোসল করে উনি মাগরিবের নামাজটা পড়ে নেন এবং পরে তারপর খাওয়া দাওয়া সারেন। খাওয়া দাওয়া সেরে উনি আপনার এশার নামাজ পড়ে একটু ঘুমাতে চলে যান। আর সেই আমলে এশার নামাজ সাড়ে আটটার ভিতরেই হয়ে যেত। সাড়ে আটটা বললাম এই কারণে ওনাদের প্রত্যেকের হাতে তখন কিন্তু ঘড়ি রাখতে হতো, এটা ছিল একটা বাধ্যতামূলক বিষয়। তো উনি ঘুমায় গেলেন, তো হঠাৎ করে এটা আর চা বাগানে ওই সময় কিন্তু গরমও নেই, আপনার শরতের সময়, স্বাভাবিকভাবে যে গরমে ঘুম ভাঙবে তার কোনো কারণ নেই, কোনো কারণে ওনার ঘুম ভেঙে গেছে। এবং চা বাগানে ওনারা কিন্তু মশারি টানায় ওনারা ঘুমাইতে হতো, কারণ ওই সময় ম্যালেরিয়ার প্রচলন ছিল বা এখনো আছে কিন্তু। তো যার ফলে আর শোয়ার সময় ওনার হারিকেনটা ডিম করা থাকত, উনি ডিম আলোতে দেখলেন যে ওনার ঘরের ভিতরে সেই যে মানুষ মূর্তিটা উনি দেখছিলেন সাদা রঙের, সেরকম কিছু একটা দাঁড়ায় আছে। উনি সাহসী মানুষ, উনি মোটেই ভয় পেলেন, তো উনি সরাসরি বললেন, উনি জানেন যে চা বাগানে কিছু অলৌকিক ঘটনা ঘটে এবং উনি অন্য জন্য প্রস্তুত হয়ে চাকরি করতে গেছেন। উনি একটা জোরে হাঁক দিলেন যে কে রে বেটা। আর ওই সময় কুলিদের সাথে কিন্তু চা বাগানের যে কুলি তাদের সাথে কিন্তু এই একটু উপরের লোকের জন্য মানুষরা তুই তুকারি করেই কথা বলতেন, সেটাও তখন অহংকার রীতি ছিল। তো ওনার হাতে কিন্তু একটা ছড়িও থাকতো, মানে লাঠি। তো উনি চিন্তা করলেন হয়তো কেউ ফাইজলামি করতে আসছে, কিন্তু এটা ওনার মাথায় নাই যে ঘরের দরজা আমাদের বন্ধ, ফাইজলামি করতে আসার তো কোনো সুযোগ নাই, দরজা বন্ধ দরজা দিয়ে কেউ ঢুকতে পারে না। তো এরপরে উনি মশারি উঠে মানে চোখের পলকে ওনার খাটের পাশেই ওনার চটি জোড়া রাখা ছিল, চটি একটা খুলে একেবারে ছায়া যে ছায়া মূর্তিটা দাঁড়ায় আছে তার গায়ে ছুরি মারলেন। ওটার গায়ে জুতাটা লাগার সাথে সাথে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। তো উনিও চিন্তা করলেন আমি ঘুমের ঘরে স্বপ্ন দূর থেকে কি না কি দেখছি, ওকে হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন্ড, উনি আবার ঘুমাতে চলে গেল। তো উনি ঘুমায়ও গেলেন। তো পরদিন ওনার ঘুম ভাঙলো মানুষের ধাক্কা ধাক্কিতে। বিষয়টা হলো এই যে এলাকার লোকজন বা অফিসার যারা আছেন তারা কুলি কামিন আছেন তারা এসে দরজা ভেঙে ওনাকে ঘুমতে উঠেছে, দেখেন যে উনি অঘরে ঘুমাচ্ছেন বা অনেকটা বেহুশ হয়ে আছেন। তো দেখলেন যে ওনার গায়ে জ্বর আছে, তো যথারীতি বাগানে ডাক্তার সাহেবকে ডেকে আনা হলো। তো উনি বললেন যে জ্বর হয়েছে এটা তো হইতেই পারে, এখানে তো ম্যালেরিয়া আছে আর আমি তো রেগুলার তাদেরকে চিকিৎসা বা ওষুধপত্র দিচ্ছি। তো উনি ওনাকে নিয়ে তাদের একটা ছোট্ট হাসপাতাল ছিল ওই চা বাগানে, আনুমানিক 10 বেডের হসপিটাল বা এরকম, তাকে ভর্তি করলেন। ভর্তি করে ডাক্তার সাহেবের চিকিৎসার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক উনি আসতে দিলে 3-4 দিন পরে সুস্থ হয়ে গেলেন। তো সুস্থ হয়ে গেলেন সর্বের বাসায় চলে আসলেন। তো এসে উনি কাজে যাবেন তো একটু দুর্বলতা বোধ করছেন শরীরে, ডাক্তার সাহেব ওনাকে আরো 2-3 দিন ছুটির পরামর্শ দিলেন। তো তখন ওই যে বললাম যে ওইখানে বাংলোতে আরেকজন ছিলেন, বাংলো বলেন বা ছোটখাটো রুম বলেন, তার পাশে ছিল ওই সেনবাবু সেন সাহেব। তো উনি এসে বললেন যে কি ব্যাপার আপনার মামু সাহেব, ঘটনা কি? তো উনি বললেন যে দেখেন আসলে আমার দুজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কারণ দুজনে ধূমপায়ী ছিলেন এবং তারা দুজনে হুক্কা পান করতেন। এটা অবশ্য গ্রামের থেলো হুকো না, ওই পিতলের হুকো যেটা বড় নলওয়ালা, এবং ওনাদের হুক্কা সাজার জন্য একটা কুলিও থাকতো, সে এসে হুক্কা সাজায় দিত, দুজনে বসে হুক্কা রাখতেন আড্ডা দিতেন একসাথে। তো যাই হোক, তখন উনি বললেন যে দেখেন আসলে সমস্যা তো একটা হয়ে গেছে, আপনি ঘুম থেকে উঠছেন কিন্তু পরের দিন বিকাল বেলা, এটা সেই হিসাবে বলতেছেন। তো তখন ওই মোহাম্মদ সাহেব তাকে আসল ঘটনা বললেন যে এই এই ঘটনা ঘটছে। এই কথা শুনে সেন সাহেব একটু গম্ভীর হয়ে গেলেন। উনি বললেন যে দেখেন আসলে মোহাম্মদ সাহেব আপনি যে জিনিসটা দেখছেন এটা আমিও একবার ফেস করছি, একবার না দু তিনবারই ফেস করছি, তবে আপনার মতো কাজটা আমি করিনি। ওই কাছে আমিও এরকম একটা কিছু দেখছি এবং আসার পরে রাত্রের বেলা আমি এরকম দেখছি, তবে আমি এটা দেখে আমি কোনো রিয়েক্ট করি নাই। আমি রিয়েক্ট না করে আমার ধর্মীয় যে রীতিনীতি যেটা আছে প্রোটেকশনের জন্য আমি সেটা জব করছি এবং জব করে ঘুমাই গেছি। তো আপনি যে কাজটা করছেন এই কাজটা আসলে আপনি জানেন চা বাগানে অনেক কিছু আছে, সবকিছুর ব্যাখ্যা নাই। আমাদের যে বাঙালি ডাক্তার সাহেব আছেন উনি তো দূরের কথা, আপনি দেখছেন আমাদের বাগানের যে ম্যানেজার সাহেব আছেন, হ্যাঁ উনি বন্দুক নিয়ে ঘুরেন, বন্দুক নিয়ে ঘুরেন কেন, সাহেব নিশ্চয়ই ভয় পান। হ্যাঁ জঙ্গলে হিংস্র জীব জন্তু আছে আমরাও জানি। তো যাই হোক, সব বিষয়ে আসলে মানে ঠিক অতি সাহসী হওয়া ঠিক না, তবে আপনি কাজ করেন, আপনি ছুটি নিয়ে বাড়ি যান এবং বাড়ি যেয়ে, কারণ এখানে আপনার ধর্মের কোনো মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পাবেন না যার থেকে আপনি সাহায্য পেতে পারেন, আর আপনি নিজে যেটা জানেন সেটা দিয়েও এই বিপদ থেকে মুক্তি পাবেন না। তো সেন সাহেব থেকে এই পরামর্শ দিলেন। এখন কথা ছিল যে সেন সাহেব পুজোর ছুটিতে বাড়িতে আসবেন, তার বদলে সেন সাহেব ওনার অফিসে অনুরোধ করে মোহাম্মদ আলী সাহেবকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন, মানে মোহাম্মদ সাহেব যাকে আমরা বলতেছি আর কি। তো আসার সময় সেন সাহেব করলেন কি, একটা বড় কাঠের বাক্স দিয়ে দিলেন যে এর ভিতরে কিছু চা পাতা আছে এটা নিয়ে যান, এটা আমার পরিবারকে দিয়ে, আর এই টাকা পয়সা দিয়ে দিলাম এটা তাদেরকে দিয়ে, না পুজোর জিনিসপত্র কিনে নিতে বলেন উপহার যা বা যা আছে। এখন যেহেতু আমি যেতে পারতেছি না, আমরা দুজন গেলে তো কাজ চলবে না, আপনাকে যেতে হবে। তো একটা বড় ওই আমলে ওটাকে তরঙ্গ বলা হতো আর কি, তরঙ্গটার অর্থ আমি ঠিক বুঝি না, তরঙ্গ মানে এটা বড় সুটকেস হতে পারে বা বড় কাঠের বাক্স হতে পারে। তো ওটা ট্রেনে উঠাই দিলে কুলিরা ঠিক নিয়ে আসতে পারে এবং ওটা ক্যারি করে একেবারে শহর পর্যন্ত চলে আসা যায়। তো ওটা দিয়ে দিলেন এবং তো উনি চলেও আসলেন। তো আসার পরে তাদের শহরে আসার পরে উনি পরের দিন সকালে যে তাদেরকে বললেন যে এই তরঙ্গটা পাঠাইছেন না সেন সাহেব, পেয়ে দেবি তো আপনাদের জিনিসপত্র আছে আর এই নগদ টাকাগুলো দিয়েছেন। তো বললেন যে ওনার তো আসার কথা ছিল পুজোর ছুটিতে, বলে যে না আসলে আমি অসুস্থ হয়ে গেছিলাম এবং এই অসুস্থতার কারণে উনি আসতে পারেননি। তো এরপরে উনি ওনাদের শহরের খুঁজে পেতে একজন ইমাম সাহেবকে বের করলেন। তো ইমাম সাহেবকে বের করার পরে ইমাম সাহেব তাকে দেখিয়ে বললেন যে দেখো আসলে তুমি একটু সমস্যা তৈরি করছো, এই সমস্যাটা আমার দ্বারা হবে না, আমার ওস্তাদ আছেন যিনি, যিনি আমার কাছে আমি যার কাছে পড়ালেখা শিখছি তার কাছে তোমাকে যেতে হবে। তো সেটা সেই শহরে না, সেটা অন্য একটা শহরে তাকে পাঠিয়ে দিলেন এবং ট্রেনে করে তিনি এই শহরে পৌঁছলেন। তো ওস্তাদ যিনি যার কথা বলছিলেন তিনি ওই এলাকায় খুব বিজ্ঞ আলম ছিলেন, এলাকাটার নাম আমাকে বলেন নাই। তো উনি ওনাকে দেখিয়ে বলছেন যে ঠিক আছে তুমি কেন আসছো আমি জানি, কিন্তু তোমার কাজটা এখন হবে না, রাতের বেলা এসো, তুমি তুমি যাও সামনেই থাকার জায়গা পাবা, ওটাও একটা শহর, মানে সে আমাদের হোটেল ছিল চিৎকার হোটেল যেটাকে বলা হতো, অর্থাৎ লম্বা রুমের ভিতরে মাটিতে বিছানা বিছানা থাকতো, গ্রাম থেকে অন্য জায়গা থেকে অতিথিরা আসতো ওখানেই ঘুমাইত এবং ওখানেও খাবার ব্যবস্থা ছিল, তবে ওখানে একটা বিষয় আবার জাতপাতের বিষয় ছিল, দুই ধর্মের জন্য দুই ধরনের হোটেল ছিল। যে যাই হোক, একটাতে উনি সময় কাটায় উনি রাত্রে বেলা গেলেন, তো ওনার উপরেই এই হুজুর বা ওই কামেল পীর সাহেব বলেন বা আলেম বলেন, যেভাবে তাকে বলেন, আমাকে আর বলেন, এই জিনিসটা এনটিটিকে হাজির করলো। তো এনটিটিরা বললো যে দেখো, আমি কয়েকশো বছর ধরে এই এলাকায় থাকি এবং আমি কাউকে ক্ষতি করি নাই, তবে সে আমাকে দেখছে, দেখার পরে আমি তাকে দেখতে গেছিলাম যে অ্যাকচুয়ালি সে আমাদের ধর্মের না, সে অন্য ধর্মের মানুষ, তাকে আমি দেখতে গেছিলাম, কিন্তু সে মানে আমাকে অসম্মান করে আমাকে জুতা ছুঁড়ে মারছে, এর জন্যই আমি এর পিছনে পড়ছি এবং এই জিনিসটা আমি সহ্য করব না। তো এই আলেম সাহেব তার সাথে এত তর্কাতর্কিতে গেলেন না, উনি সোজা কথা বলে দিলেন যে আমি এগুলো শুনতে চাই না, এই ধরনের জিনিস আমি ছাড়বো ছাড়বো না, এই সমস্ত বাহাদুরি আমি পছন্দ করি না, তোকে এই মুহূর্তে চলে যেতে হবে। সে বলে যে না, এটা বললে আমি পারবো না। বলে কেন? তো সে বলতেছে যে এখানে তো আমি একজন না, আমার সাথে আরেকজন আসছে এবং তাকে সে ইচ্ছা করে পাঠায় নাই, তাকেও আমি দেখতে গেছিলাম, দেখতে যাওয়ার পরে তাকে আমার পছন্দ হয়ে গেছে, তখন আমি তার ভিতরে ঢুকে গেছিলাম, তার একটা জিনিসের ভিতরে, এবং সেই জিনিসটা এনে নিয়ে আসছে এবং সেই জিনিসটা এখন তাদের বাসায় চলে গেছে, এবং সে হলো আমার বোন। তো আমরা দুজন মিলে এখানে আসছি, এখন আমি তোমাকে যদি বলি যে আমি চলে যাব, আমি চলে গেলেও তো আমার বোন তাকে ছাড়বে না। তো হুজুর বললেন যে দেখ, এত কিছু তো আমি মানব না, এত তর্কে বিতর্কেও আমি যাব না। তো এই কথা বলার পরে হুজুর ওখানে কি করছেন আমাকে ডিটেলস বলেন নাই, আর এই মোহাম্মদ সাহেবেরও ডিটেলস ওই সময় তো ওনার জ্ঞান ছিল না, উনি পরে শুনছেন আপনার ওই আলম সাহেবের কাছে যে হুজুর ওই জিনটাকে একটা বোতলবন্দি করে ফেলেন। বোতলবন্দি করে উনি সেই বলেন যে এই বোতলটা তুমি এখন এখান থেকে হেঁটে যেয়ে নদীর হাঁটু পানিতে নেমে ছেড়ে দিলে দেখবো বোতলটা চলে গেছে, এবং নদীর স্রোত যেটা আছে সেটা এটাকে মহাসমুদ্রে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আর জিনটা বেরোতে পারবে না, এটা জিন, এবং যদি সে বেরিয়েও আসে ততদিনে তোমাদের বংশ পরম্পরা পার হয়ে যাবে। আর তার যে বোন, বোনের কথা বলতেছে, তাকে তো আমি আমি পাচ্ছি না বা জিনিসটা বুঝতেছি না, তো তুমি যে ভদ্রকের কাছে তার জিনিসগুলো দিছ তাদেরকে যে বলো যে তাদের ইয়ে মতো আর কি রিচুয়াল মতো তারা যেন করে, তাহলে তুমি দুটো পরিবার সেফ থাকবে। এরপর দিন উনি ট্রেন ধরে আবার ওনার শহরে ফেরত আসলেন, অর্থাৎ যেখানে ওনার পরিবার থাকে। ওনার স্ত্রীকে জিনিসটা বলছিলেন, জিনিসটা বুঝে, এবং তারপরে ওই পাশের যিনি ওনার কলিগের পরিবার তাদেরকে যেয়ে বললেন যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা আপনাদের রীতি মোতাবেক এখান থেকে পরিত্রাণ গ্রহণ করেন। তো তারা তাদের একজন বড় পুরোহিত মশাই, পুরোহিত মশাইয়ের কাছে গেছেন এবং তারা তাদের রিচুয়াল দিয়ে তারাও কিন্তু ওই সেকেন্ড যে দিনটা মহিলা দিন, তারাও সেই দিনটাকে বন্দি করে ফেলছিল, কারণ ওটাও যাচ্ছিল না বা ওটাও প্রতিশোধ পরায়ণ হয়ে গেছিল যে আমার বোনকে বন্দি করছে এরা, আমি দেখে নিব ইত্যাদি, এবং তাদের রিচুয়াল অনুযায়ী তাকেও বন্দি করে ওই বোতলে ভরে তাদের শহরের পাশে একটা প্রবাহমান নদী ছিল ওখানে নিয়ে বোতলটা ছেড়ে দিতে বসছে, হাঁটু পানিতে না, এনাদের পদ্ধতিটা ছিল বোতলটাকে ছেড়ে দাও, তো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আসার পরে কোন পরিবারের সাথে আর কিছু সমস্যা ঘটে নাই, তবে সেন সাহেব এবং মোহাম্মদ সাহেব দুজনেই পরবর্তীতে যখন উনি আবার চাকরিতে গেলেন, তো তখন ওনারা শুনতেন যে ওনাদের যে ঘরে তাদের আশপাশ দিয়ে যে রাত্রিবেলা এসে মানুষজন কান্না করতেছে বা মানুষের রূপ ধরে কেউ বা বলতেছে যে আমাদের বোনদেরকে এনে দাও ইত্যাদি, তবে তাদের দুইজনকেই কিন্তু তাদের দুইজনের ধর্মগুরুরা দুইটা তাবিজ দিয়ে দিছিল তাদেরকে, এই তাবিজ গুলো তোমাদের যেখানে থাকবা যতদিন, তোমাদের তো চাকরি করতে হবে, চাকরি ছেড়ে তো আসতে পারবো না, ওই ঘরের দরজায় রেখে দিও। তোমরা চাকরি করছেন, আস্তে আস্তে এক সময় ওনাদের চাকরির বয়স হয়ে গেছে এবং ওনারা ফেরত চলে আসছেন ওই এলাকা থেকে। তবে বলছিল যে আসার আগে ওই তাবিজ দূর তোমরা যে জায়গায় যে গাছের নিচে সেই অশ্বিনী দূরীকে দেখছো বলে মনে করো, যে কোনো দিন ভর দুপুরে যে ওই তাবিজ দুটো দুজনে একসাথে যে পুঁতে এমন ভাবে পুঁতবো অন্য কেউ যেন পুঁতে আসবো, অন্য কেউ যেন না দেখে দেখে চলে আসবে এলাকা ছেড়ে, তাহলে সমস্যাটা শেষ। এরপরে ওনারা মানে অবসর পর্যায়ে এমন হলো যে তারা রিটায়ার করবেন দুজনে একই সপ্তাহে এক দুদিন আগে পরে। তো তার এক দুদিন আগে ওনারা তাবিজ দুটো ওইভাবেই মাটির নিচে রেখে তারপর যার যার মধ্যে চলে আসছেন। তো ওনারা চলে আসার পরে অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছে এবং ওনারা চলে আসার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে হচ্ছে এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলে আসছেন। তো ওনারা রিটায়ারমেন্টে চলে আসছেন, রিটায়ারমেন্টে চলে আসার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেছে এবং ওনাদের চা বাগানটা ওই সময় কার্যত বন্ধই হয়ে গেছিল। তো এনাদের কারোর সাথে আর তেমন কোন ঘটনা ঘটে নাই। ওই মোহাম্মদ সাহেবের অধস্তন পুরুষ একজন গল্পটা বলছিলেন আর কি। তো গল্প প্রসঙ্গে তারা গল্পটা বলছিলেন, শহরটাও পরিচিত আমাদের বড় শহর, আর বলছিলেন আর সেন সাহেবের পরিবার পরে যখন ভূ রাজনৈতিক কারণে ব্রিটিশরা ভারতবর্ষকে ভাগ করে দিয়ে যায় তখন তিনি এদিক থেকে ও ওদিকে চলে যান, মানে বাংলাদেশে থাকেন নাই, উনি পশ্চিমবঙ্গে চলে যান। পরবর্তীতে ওনারা ওখানে ভালোই ছিলেন বলে জানা মতে তথ্য আমাকে দিচ্ছেন, এটা 1965-এর আগ পর্যন্ত তথ্য আমাকে জানেন, তারপরে কি হয়েছেন আর ওনারা জানেন না। তো আজকের মতো গল্পটা এটুকুই যে আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন রকমের সমস্যায় পড়ি, সেটা আমাদের কাজের জন্য পড়ি বা কাকতালীয় ভাবে পড়ি। তো সেই সমস্ত ঘটনায় পড়লে আমরা যেন এটা সলিউশন করে নিই আমাদের যার যার ধর্ম মোতাবেক। গল্পটা ভৌতিক কতটুকু আমি জানি না, তো আমার কাছে শোনা এক্সপিরিয়েন্স এবং একটা অদ্ভুতর এক্সপিরিয়েন্স তো বটেই। আজকের মতো এটুকুই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
আবারও ফিরে এলাম অদ্ভুত রেতে এবং শুনলাম ডক্টর এইচএস শেয়ার করা অসাধারণ একটি কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন ডক্টর এইচএস কাহিনী। চা বাগানের কাহিনী কিন্তু সবসময় খুবই ইন্টারেস্টিং। আমি নিজে চা বাগানের কাহিনী অনেক পছন্দ করতাম যখন ছোট ছিলাম, তখন অনেকেই ভাষা ভাষা শেয়ার করত, মানে আমার কানে ভাসে এখনো যে অনেকেই আমার সামনে গল্প করেছেন যারা বড় মুরব্বী, তারা অনেকে কাহিনী শেয়ার করেছেন নিজেদের মধ্যে যে তারা গিয়েছিল চা বাগানে এবং সেখানে কোয়ার্টারে থেকে কিছু একটা দেখেছে এরকম। তখন দেখা যেত ধরেন আমি যদি সামনে থাকতাম আমাকে আমার সামনে তারা বলতো না কাহিনীগুলো, তারা মনে করতো যে আমি ভয় পাবো। আমি কিন্তু মোটেই ভয় পেতাম না, কিন্তু আমি খুব কিউরিয়াসিটি নিয়ে শোনার চেষ্টা করতাম, বাট আসলে আমার সামনে তারা আলাপ করতো না। ভাষা ভাষা যা আসতো সেগুলো শুনে খুব ইন্টারেস্ট হতো যে চা বাগানের কোয়ার্টারে থাকতে কেমন। খুব দুর্ভাগ্যজনক হলো আমি নিজে কিন্তু পার্সোনালি এখন পর্যন্ত চা বাগানের মাঝখানের কোনো বাংলোতে থাকতে পারলাম না। আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, এবং আমি আসলে সেখানে থাকতে গেলে নাকি সেই টি স্টেটের কোম্পানিগুলোর যদি কোনো কোম্পানির ম্যানেজারের সাথে যদি আপনার কোন রকম অ্যারেঞ্জমেন্ট থাকে বা সক্ষমতা থাকে তাহলে নাকি এটা সম্ভব, না হলে নাকি এটা সম্ভব না, কারণ ওগুলো তো আসলে প্রাইভেটলি ওন্ড প্রপার্টি এবং সেখানকার কোয়ার্টারগুলো আসলে বরাদ্দ করা হয় সেখানকার ম্যানেজারদের জন্য। তো সেই কারণেই আসলে যাওয়া হয়ে ওঠে না, কারণ আমরা হোটেল রিসর্টে থাকলে সেটা কিন্তু আসলে ঠিক টি স্টেটের মাঝখানে পড়ে না। যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব, আমার তো অবশ্যই চেষ্টা অব্যাহত থাকবে যে আমি যদি কখনো সুযোগ পাই যে কোনো টি স্টেটের মাঝখানে কোনো বা বাংলোতে এরকম থাকার চলে যাব, স্পেশালি যেগুলো নটোরিয়াস আর জাস্ট ভাইব নেওয়ার জন্য, আমি কখনোই সেখানে যাব না কোন রকম এক্সপেরিমেন্টের জন্য বা সামথিং। তো যাই হোক, আজকে এখন আপনাদের জন্য অনেকের জন্য অনেকে আমাকে প্রায় নক করছিলেন যে হাবিব ভাই কোথায়। যাই হোক, হাবিব ভাইকে করছিলেন অনেকে, আর আমি প্রায় বলছিলাম হাবিব ভাই ব্যস্ত। আসলে হাবিব ভাই ভীষণ ব্যস্ত ছিলেন এবং তিনি নানা রকম তার নিজস্ব নিজের ব্যবসা আছেন এবং তার নিজস্ব প্রপার্টি আছে, সেগুলো দেখাশোনা করা লাগে, বিভিন্ন রকমের ব্যস্ততার মধ্যে তিনি থাকেন। তো তিনি আসলে সময় করে উঠতে পারছিলেন না একদম। তিনি বারবার বলছিলেন যে বাবু ভাই আপনি দেখেন, উনি আমাকে মাঝে মাঝে তখন দেখাচ্ছেন যে ওনার অফিসের মধ্যে এখনো কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, তারপর পারিবারিক বিভিন্ন কাজ। হাবিব ভাই আমার বন্ধু মানুষ, অনেকদিন ধরে চিনি, আমরা পার্সোনালি অনেক কিছু শেয়ার করি। তো আসলেই এরকম একজন মানুষ যখন ব্যস্ত থাকে তাকে আমি ফার্দার রিকোয়েস্ট করতে পারি না। তারপর আমি বলে রাখছিলাম যে হাবিব ভাই প্লিজ সময় পেলে এই কাহিনী পাঠাবেন। তা হাবিব ভাই কিছুদিন আগে আমার সাথে তার একটা ইনসিডেন্ট শেয়ার করলেন এবং ব্যাপারটা এতই সিরিয়াস ছিল যে উনি কিন্তু আমার সাথে শেয়ার করেছেন, মানে জিনিসটা ঘটেছে সাথে সাথে। উনি রাইড অ্যাওয়ে উনি শেয়ার করেছেন এবং তখন উনি আমাকে ছবি তুলে পাঠিয়েছিলেন, কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি বলছিলাম যে সিরিয়াস ব্যাপার স্যাপার ভাই, আপনি এটা শেয়ার করতে পারেন? উনি বলে আচ্ছা ঠিক আছে ভাই, গুছিয়ে নিয়ে আমি শেয়ার করবো। যাই হোক, হাবিব ভাই সেই কাহিনী আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, শেয়ার করেছেন। থ্যাংকস টু হাবিব ভাই, কষ্ট করে সময় বের করে তিনি শেয়ার করেছেন। আর আমি শুনলাম যে আমাদের ছোট আঙ্কেল হাবিব ভাইয়ের সাথে, যিনি সবসময় থাকেন, হাবিব ভাইয়ের ছেলে, তিনিও নাকি আমাদের অদ্ভুত শোনেন, একজন শ্রোতা, খুদে লিসেনার। তা আঙ্কেলের জন্য অনেক 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 স্নেহ রইল। আর হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুনে আসি হাবিব ভাই লাইফের একটি এক্সপিরিয়েন্স।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবু ভাই আশা করি ভালো আছেন। অদ্ভুতরের সকল শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। অদ্ভুতরের প্রতিটি এপিসোড আমার শোনা হয়। ব্যস্ততার কারণে হয়তো বা এখন আগের মতো সময় করে ওঠা হয় না ঘটনা দেওয়ার মতো, তবে খুব সাম্প্রতিক কালের একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। শুরুতে ছোট কিছু কথা বলে রাখি আপনাদেরকে। আমি যে বাড়িতে থাকি সেটা আসলে প্রায় 5 বিঘার উপরে একটি আম বাগান, যার মধ্যে আমার বাসা। ঘটনাচক্রে বা ঘটনা বোঝার কারণে কিছু বর্ণনা দিয়ে রাখা দরকার। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে প্রায় 50 মিটার বা 50 গজ দূরেই হচ্ছে একপাশে গ্যারেজ, মাঝখানে রাস্তা, আর তার অপোজিট পাশে হচ্ছে আমার অফিস। এই রাস্তাটি আসলে একটা পেইভড রাস্তা, যেটা সোজা মেইন রাস্তা থেকে গেট থেকে সোজা চলে গেছে আমার মূল বাসার ভেতর পর্যন্ত। যেহেতু জায়গাটা আম বাগান, সেহেতু এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা জিনিসের সাথে আমরা সম্মুখীন হই। এর আগেও আমি আমার বাসার বা আশপাশের কিছু ঘটনা শেয়ার করেছি, বিশেষ করে মাছ ধরার বা মাছ শিকারের, যেহেতু আমার মাছ শিকারের একটি অভ্যাস বা দুর্বলতা যেটা বলার এখনো রয়েছে। তো আমবাগানে যেমন অদ্ভুতরে বিভিন্ন বিষয়ের অস্তিত্ব রয়েছে, ইসলামিকভাবে তো অবশ্যই আছে, কাজে এটা অস্বীকার করার কোন উপায় নেই। তারপর আমরা অনেক কিছু আসলে অহরহই আমরা সম্মুখীন হই, যদিও আমার বাড়িটা এবং বাগানটা বন্ধ করা রয়েছে, তারপরও অনেক কিছুর সম্মুখীন হতে হয়। যেহেতু একটু মফস্বল অঞ্চল, যদিও আমরা সিটি কর্পোরেশনের ভেতরে, তারপরও আমাদের অঞ্চলটা বেশ পুরনো। আর স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই জানেন যে রাজশাহী অঞ্চলে সাম্প্রতিককালে বিগত কয়েক বছরে সাপের উপদ্রব খুব বেশি, বিশেষ করে রাসেলস ভাইপার অথবা কোবরা বা গোখরা সাপ, এগুলো কিন্তু ভারত থেকে খুব সহজেই নদী পার করে বা চর পার করে বাংলাদেশে চলে আসে। তবে আমবাগানের ক্ষেত্রে খুব অহরহ যেটা দেখা যায় সেটা হচ্ছে বড় বড় সাপ বা এই ধরনের কিছু প্রাণীর অস্তিত্ব অনেকেই লক্ষ্য করেন। এটাকে প্রাণী বলছি স্বাভাবিক বোঝার ক্ষেত্রে, কিন্তু খুব কমন ঘটনা হচ্ছে যে অনেকে সাপ দেখেছে কিন্তু সাপটা চোখের সামনেই হয়তোবা কোথাও গায়েব হয়ে গেছে অথবা আড়াল হয়ে গেছে, সাপটি আর নেই। আমাদের বাগানে এখানে এক সময় ছিল এরকম যে বেশ বড় একটা সাপ দেখা যেত যেটা পরবর্তীতে চোখের সামনে গায়েব হয়ে যেত। স্থানীয়ভাবে প্রচলিত আছে যে অনেকেই সাপটিকে ধরার জন্য কোন ওঝা বা সাপুড়ে এই ধরনের ব্যক্তিকে নিয়ে এসেছেন, কিন্তু তারা এসে বলেছে যে এটা সাপ না, এটা অন্য কিছু। শুনতে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু আমার নিজের চোখে নিজের অভিজ্ঞতা দুবার হয়েছে। অনেকে স্পেসিফিক একটা বর্ণনা এই সাপটা দিয়ে থাকে যে এর মাথাটা হলুদ এবং গলার কাছে হুল রয়েছে। হুল শব্দটা যারা বোঝেন, বল্লার হুল অর্থাৎ কাটা জাতীয় জিনিস রয়েছে। একবিংশ শতাব্দীতে বসে আমি যদি এখন এই কথাটি আপনাদেরকে বলি যে প্রচলিত যে কথাটি রয়েছে এবং আমি যা দেখেছি সেটার সঙ্গে হুবহু মিল রয়েছে, অনেকে অবাক হতে পারেন, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, নিজে চোখে যা দেখেছি। ঘটনাটা ছিল এরকম যে আমাদের বাগানের যে চৌহদ্দি অর্থাৎ যে আইল রয়েছে সে আইলগুলো প্রায় 25 ফিট সমান, বেশ কয়েক বছর আগের কথা। ঠিক সন্ধ্যার একটু আগ মুহূর্তে আজান হচ্ছে, ওই সময় আমরা বাগানে কোন একটা কাজে এসেছি দেখতে। তো আমি আমার শ্যালকের মোটর সাইকেলে করে আমরা দুজন বাগানে নামছি, হুট করে দেখলাম একটা সাপ পার হচ্ছে, বেশ মোটা, প্রায় 5-6 কি 7 ইঞ্চি, বেশ দু হাত একসাথে করলে যেরকম মোটা হয় ঠিক সেরকম একটা মোটা সাপ পার হচ্ছে। মজার বিষয়, আইলের এপার থেকে ওপার সাপটা যেতে প্রায় 20-25 সেকেন্ড সময় নিল, অর্থাৎ বেশ বড় সাপ আমাদের চোখের সামনে। খুব একটা অন্ধকার যে তাও না, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, সাপটা এপার থেকে ওপার গেল কিন্তু ওপার গিয়ে সাপটি অদৃশ্য। অর্থাৎ মনে হচ্ছে যে আইল তো একটু উঁচু জায়গা, এপাশে মনে হয় একটা গর্ত ছিল, সেই গর্ত থেকে বের হয়ে একটা গর্তে ঢুকে গেল, কিন্তু ওখানে কোনো গর্ত নেই। তবে সাপটা যখন পার হয় আমরা মাথাটা খেয়াল করেছিলাম, মাথাটা বেশ মোটা ছিল এবং মাথাটা হালকা হলুদ কালারের এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল সজারু যেরকম কাটা থাকে সেরকম কাটা আছে। এটা হচ্ছে তখন আমরা এখানে থাকতাম না বা আমাদের কোন স্থাপনা ছিল না। পরবর্তীতে সময়ের বিবর্তনে আমাদের এখানে বাড়ি করতে হয়, বাড়ি আছে এখন। বাড়িতে থাকা অবস্থায়ও আমরা এটাকে দেখেছি, আমরা বলবো না, আমি দেখেছি। মজার বিষয় হচ্ছে যে আমাদের বাসার যে বাউন্ডারিটা আছে, বাগান না, বাড়ির একটা নিজস্ব বাউন্ডারি আছে, সে বাউন্ডারির পাশে একটা 6 ইঞ্চি পাইপ, মোটা পাইপ দেওয়া আছে যাতে ভেতরে বৃষ্টি হলে পানিটা বের হয়ে যেতে পারে। এই সাপটাকে আমরা একবার দেখেছি এই পাইপের ভেতর ঢুকতে, সচক্ষে দিনের বেলা ব্রড ডে লাইটে আমরা দেখেছি পাইপের ভেতর ঢুকেছে কিন্তু এটা থেকে আর বের হয়নি। মজার বিষয় হচ্ছে এই পাইপটা 6 ইঞ্চি ব্যাস অর্থাৎ মোটা, কিন্তু পাইপটার দৈর্ঘ্য মাত্র 2 ফিট, অর্থাৎ একটা ওয়ালের এপার থেকে ওপার তল দিয়ে একটা যে পাইপ দেওয়া আছে যাতে পানিটা বের হতে পারে, এপার দিয়ে ঢুকেছে কিন্তু ওপারে সাপটাকে দেখা যায়নি। এই দুবার আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে আমার ব্যক্তিগতভাবে। দ্বিতীয় দিন সাথে কেয়ারটেকার ছিল, বাড়ির কেয়ারটেকার, সেও দেখেছে, কিন্তু জিনিসটা কোনো ব্যাখ্যা নেই, আমরা এটা এটা মেনে নিই অনেক সময় যে এটা স্বাভাবিক, এটা থাকবেই। অনেকে বলে থাকেন বা আমাদের ইসলামিক বিশ্বাস অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এটা সাপ না, এটা একটা জিন, যেহেতু আমাদের কোনো ক্ষতি করেনি বা ক্ষতি সাধন করেনি বা এরকম কোন সমস্যার মুখোমুখি হয়নি, কাজেই এটা নিয়ে আমরা খুব একটা নাড়াঘাটা বা জানতে চাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তবে এই নয় যে এটা ছাড়া এখানে কোনো সাপ নেই, এখানে অসংখ্য সাপ রয়েছে আমাদের চোখের সামনে। রাজশাহী অঞ্চলে দু ধরনের সাপ মানুষ সাধারণত একটু এড়িয়ে চলে, একটা হচ্ছে দারাস, একটা হচ্ছে খরিশ, স্থানীয়ভাবে এটাকে এভাবে বলা হয়। দারাস যেটা সেটা হচ্ছে ইঁদুর খেকো একটা সাপ, বেশ দ্রুত গতির, খুব দ্রুত বেগে চলে যায়, বেশ বড় হয়। এটা সাধারণত ইঁদুর ছাড়া কোনো কিছু খায় না, যেটাকে বলা হয় থাকে র্যাট স্নেক, ইন্ডিয়ান র্যাট স্নেক। আর খরিশ যেটা সেটা খুব ভয়ঙ্কর জিনিস, কেননা এটাকে আমরা গোখরা বলে থাকি, পদ্ম গোখরা বা এই ধরনের গোখরা যেটা আছে সেটাকে বলা হয় থাকে। এটা সাধারণত দাঁড়িয়ে ফনা তুলে, আর যেটা হচ্ছে দারাস সেটার আসলে ফনা তোলার কোন সুযোগ নেই। এবার চলে যায় 7 দিন আগের ঘটনায়, অনেক কিছুই বললাম আপনাদের। রাত তখন 10:02 কি 10:05, ইনফ্যাক্ট আমি আগেই বলে রাখছি, সিসি ক্যামেরা দেখে আমি টাইমটা আবার আপনাদেরকে বলতে পারবো। বিষয় হচ্ছে যে আমি অফিসে বসে আছি সেদিন বেশ রাত পর্যন্ত অফিসে, কারণ ছোট্ট একটা মিটিং ছিল, কিছু মানুষ ছিল তাদের সঙ্গে মিটিং ছিল। হুট করে আবার কেয়ারটেকার অফিসের দরজাটা নক করে ভিতরে ঢুকে বলছে যে স্যার বাইরে একটা সাপ। তো আমরা সবাই বের হলাম, কি সাপ বা কিরকম। ছোট্ট একটা কথা বলে রাখা ভালো, রাজশাহীতে একটি সাপ রয়েছে যেটাকে বলা হয় ভেন্টে সাপ। এটা বিষহীন, এটা তো খুব একটা এটা বিষাক্ত নয়। আমাদের সাধারণত এত পরিমাণ সাপ এখানে ছোটখাটো থাকে যে আমরা অনেক সময় হাত দিয়ে সাপ ধরে ফেলি বা ধরে গেটের বাইরে নিয়ে ছুড়ে ফেলে দিই, এক দেড় ফিট দুই ফিট এ ধরনের সাপ, এটা কমন হয়ে গেছে আমাদের কাছে। সে বলছে যে বাইরে একটা বড় সাপ। তো আমি বের হলাম, আমি জায়গাটার বর্ণনা আরেকটু দিয়ে রাখি। আমার অফিসের গেটের বাইরে, দরজার বাইরে হচ্ছে একটা প্রায় 10 ফিট কি 15 ফিট, ও সরি 12 ফিট রাস্তা, এবং রাস্তার ওপারে হচ্ছে গ্যারেজ। গ্যারেজটার কর্নারে একটা আম গাছ আছে, আর তার চেয়ে নিচু অঞ্চলে তো বেশ কিছু আম গাছ। এই আম গাছের গোড়ায় একটা সাপ, সাপটা আমরা সবাই বের হয়ে দেখলাম। দেখে যেটা বুঝলাম যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান র্যাট স্নেক যেটাকে বলা হয়, বা দারাস সাপ। সাপটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজ, 2 থেকে 3 ফিট হবে। তো এটা দেখে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সাপটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা সেভাবে কোনো ক্ষয়ক্ষতি করে না, হয়তো বা ইঁদুর টিদুর দেখে এসেছে এরকম। আমার সাথে আমার কেয়ারটেকার আছে, সাথে আরো দুজন ব্যক্তি আছে যারা আমার সাথে মিটিংয়ে ছিল। বের হওয়ার পর যখন সাপটাকে ছোট্ট একটি ইট দিয়ে তাড়ানোর চেষ্টা করা হয়, আমি ইনফ্যাক্ট ছুড়ে মারি, তখন দেখলাম সাপটা আস্তে করে রাস্তা থেকে নেমে গ্যারেজের পাশ দিয়ে ওয়াল ঘেঁষে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি জিনিস খেয়াল করলাম, সাধারণত দারাস হলে এত ধীরে যাবার কথা না। আমি দেখছি এটা স্পষ্ট হালকা সবুজাব বা জলপাই কালারের সাপটা, ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দারাস সাপ। তা আমি আবার একটু নীচে নেমে গেলাম, ওখানে লাইট আছে, স্পষ্ট লাইট, মাথার উপর লাইট আছে সবসময় 24 ঘন্টা, জলে গাছের সাথে লাইট ঝোলানো। সাপটার কাছে আমি, আমার থেকে 4-5 হাত দূরে বাকি 3 জন আছে। যখন আমি সাপটার কাছে গেলাম, মজার বিষয় হচ্ছে সাপটা আমাকে দেখে থেমে গেল। কি কারণে থেমে গেল এটা আমার বুঝে আসে নাই, তবে সাপ দেখলে সবাই ভয় করে। আমার মনে হচ্ছে ছোটখাটো একটু ভয় ছিল, তাই আমি মনে মনে সুরাই ক্লাস পড়া শুরু করে দিলাম, মনে মনে বলবো না, খুব নিচু স্বরে, কারণ সাধারণত যে কোনো বিপদ আপদে সুরাই ক্লাসটা পড়া হয়ে থাকে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমি সুরাই ক্লাস অর্ধেক পড়া মাত্রই চোখের সামনে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সাপটা আমরা স্পষ্ট আলোতে দেখতে পাচ্ছি যে এটা একটা দারাস সাপ, সামহাও এটা সুন্দর মতো প্রায় 1-1.5 ফিট উঁচা হয়ে দাঁড়িয়ে গেল এবং ক্লিয়ার ফনা তুলে দাঁড়ালো। অর্থাৎ চোখের সামনে এই দারাস সাপটা খড়ির সাপে পরিণত হল। এটা পুরোপুরি একটা জ্বলন্ত খড়িস, মানে কোবরা, এবং এটার সাইজটা যেটা চোখের সামনে দাঁড়ালো সেটা হল অ্যাটলিস্ট 5 ফিট। এই সাপটার সাইজ দাঁড়ায় গেল 5 ফিট, প্রায় সে 1-1.5 ফিট উঁচা হয়ে আমার থেকে 3 হাত 3.5 হাত দূরে। এটা দেখা মাত্রই আমার পেছনে যে 3 জন ছিল সে 3 জন পালিয়ে গেল। পালিয়ে গেল বলতে তারা ছোটাছুটি করছে যে এমন একটা পর্যায়ে পড়েছে সাপটাকে মারতে হবে, যখন উপায় নেই। সাপটা যখন দাঁড়িয়েছে এবং আমি যখন 3 বার সুরা ইখলাস পাঠ করে আস্তে করে আমার বুকে ফু দিলাম, ঠিক সেই সময় আমি আমার ডান পাশ থেকে একটা আওয়াজ পেলাম। যেহেতু বাগানের মধ্যে আম বাগান পাতা টাতা পড়ে থাকে, ওখান থেকে আরো একটা সাপ আসলো। ওই অংশটা খুব একটা আলো নেই, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি ওই সাপটার সাইজ কিন্তু আরো বড়। আমি কিন্তু দোটানার মধ্যে যে এই অবস্থায় আমি কি করবো, হাতের কাছে কোনো লাঠি নেই, কিছু নেই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই সাপটাও যেটা দ্বিতীয় সাপটা আসছে সেটাও দূরত্ব বজায় রাখলো, আলোর মধ্যে আসলো না। আর আমার সামনে যে সাপটা আছে সেই সাপটা মাথা উঁচা করে ক্লিয়ার কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। কোনো একটা কারণে আমার কাছে মনে হলো যে বিষয়টা কি খুব স্বাভাবিক না অস্বাভাবিক, কারণ চোখের সামনে আমি দেখেছি যে এটা সাপটা আসলে এক ধরন থেকে আরেক ধরনের চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যেটা করলাম, আমি বুকে সামান্য বল নিয়ে আমি সুরা ইখলাস, নাস এবং সালাত পড়া শুরু করলাম, জোরে, খুব উচ্চস্বরে তা না, স্বাভাবিকভাবেই পড়া শুরু করলাম। এইটা পড়া শুরু করা মাত্রই এই সাপটা একটা আওয়াজ করলো। হ্যাঁ, সাপ কিন্তু ফোঁস করে একটা আওয়াজ করে। যারা সাপের এই ফোঁস আওয়াজটা শুনেছেন, মুখে যেরকম ফোঁস আওয়াজ করছি, সাপের এই ফোঁস আওয়াজটা কিন্তু সেরকম না, বেশ ভারী একটা ফোঁস করা আওয়াজ। এটা দেখার পর আসলে মানে আমি আমার মনে ক্রমশই ভয়টা বাড়ছে। আমি সুরাগুলো পাঠ করলাম, পাঠ করার পর আমি যেটা করলাম, আমি ওখানে বলে বসলাম যে তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। এটা ক্লিয়ারলি আমি তাকে বললাম। বলাও সারা বলা মাত্রই সাপটা আস্তে করে মাথা নিচু করলো, তার ফনা গুটিয়ে নিল এবং সামনে আগানোর চেষ্টা করল। কিছু একটা কারণে, আমি জানি না, অদৃশ্য কোনো কারণে সাপটা 6-7 ইঞ্চি যে আর নড়াচড়া করতে পারছে না, সে এগোতেও পারছে না পেছোতেও পারছে না। আর আমি খেয়াল করে আছি এই অর্ধেক অন্ধকারের মধ্যে আরেকটা বড় সাপ কিন্তু আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু পর্যন্ত আসতে পারছে না। এদিকে আমার সাথে যারা তিনজন ছিল তারা কোথাও কোনো লাঠি বা বাঁশ খুঁজে পাচ্ছে না, বিকজ আমাদের এখানে এরকম খোলা লাঠি বা বাঁশ রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাগানে কিছু ফলের গাছ আছে এক্সট্রা বা ফুলের গাছ, সেখানে বাঁশের মাচান এরকম আছে, তারা ওগুলা ভেঙে বাঁশ আনার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে না যে এখানে কি ঘটছে। আর তারা আমার দোয়া দোয়া শুনে তারা ভাবছে যে আমি খুব বড় বিপদে পড়ে গেছি। এই অবস্থায় আমার সামনে যে সাপটা আছে, সেই সাপটা কোনো এক কারণে ঘুরে আমার দিকে আসার চেষ্টা করে। এই অবস্থায় আমি বুঝতে পারি যে পরিস্থিতি বেগতিক, হয় আমাকে সাপের কামড় খেয়ে মরতে হবে, নাহলে কিছু না কিছু একটা করতে হবে। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে যেটা হয় আর কি, আমি ওই মুহূর্তে আশপাশে খুঁজতে থাকি কি আছে, এবং 2-2.5 ফিট একটা গাছের ডাল, আম গাছের ডাল, তাও ফ্রেশ ডাল না, বেশ পুরনো, মানে হাতে উঠানোর পর বোঝা যাচ্ছে যে একদম ঠুনকো একটা ডাল, ডালটা মোটা কিন্তু পচে একদম শুকনো হয়ে গেছে আর কি, সেই ডালটা দিয়ে আমি আসলে সাপটাকে আঘাত করি। আল্লাহ রহমতে যখন ইয়াটাকে আঘাত করি, সাপটাকে আঘাত করি, সাপটার গায়ে লাগে, একদম পিঠে মাছ বরাবর লাগে এবং তার মেরুদণ্ড ভেঙে যায়, এটা আমি বুঝতে পারি। মজার বিষয়, যখনই এর মেরুদণ্ডটা ভাঙল, অর্থাৎ এটাকে আঘাত করলাম, ওপাশে আধো আলো আধো অন্ধকারে যে বড় সাপটা ছিল সেটা বেশ সজোরে ফোঁস ফোঁস আওয়াজ করতে করতে রিটার্ন চলে গেল, অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপরে এই সাপটাকে যখন দেখলাম যে আর নড়তে পারছে না, আরো বেশ কয়েকটা বাড়ি দিয়ে আমি এটাকে শেষ করি। এটাকে মারার পর আমাদের যে কেয়ারটেকার আছে, তিনি আসলে বাঁশ, বেশ বড় একটা বাঁশ আসলে পুকুর পাড় থেকে, বাগানের একটা পুকুর আছে সেখানে একটা বাঁশ গাছ আছে, সেটা উঁচিয়ে করে এসে নিয়ে আসে। পরবর্তীতে সেই সাপটাকে আমরা ওখান থেকে নিয়ে সামনে আনি, আনার পরে পরিবারের সবাই আসে, দেখা যায় যে সাপটা এটা এটা একটা কোবরা, একটা গোখরা সাপ, এবং প্রায় 5 ফিট লম্বা। আমরা যে চারজন ছিলাম, আমার সাথে তিনজন এবং আমি, আমরা চারজন মিলে যেটা স্বচক্ষে দেখেছি, সাপটা কোনোভাবেই 2-3 ফিট এর বেশি হওয়া সম্ভব না, আমাদের চোখের সামনে যে সাপটা ছিল, এবং সেটা স্পষ্টত একদম সুস্পষ্টভাবে একটা ডাড়ার সাপ ছিল যেটা চোখের সামনে খরিচে পরিণত হয়। তখন ওই পরিস্থিতিতে অবস্থা আসলে আমরা কোন রকম হিসাব মিলাতে পারিনি। পরবর্তীতে যেটা হয়, আমরা অফিসে ঢুকেই কিন্তু আবার সিসি ক্যামেরাটা চেক করি, বিকজ ওখানে ক্যামেরা ছিল, কিছুটা আড়াল হলেও ক্যামেরাতে, অর্থাৎ সাপ যে স্থানে প্রথমে ছিল সেই স্থানে ক্যামেরাটা ছিল, আমরা রেকর্ডিং গুলো চালিয়ে দেখি। মজার বিষয়, আমরা যখন অফিস থেকে বের হচ্ছি, যেখানে আমরা সাপটা দেখেছি, ছোট একটা 3 ফিট সাইজের একটা দাঁড়ার সাপ, ক্যামেরাতে কিন্তু সেখানে কোনো সাপ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যখন নেমে যাই, আমি কিছু একটা লাঠি দিয়ে মারছি, সেটা কিন্তু ক্লিয়ারলি চোখে দেখা যাচ্ছে। এবং অবশেষে যখন আমি সেই অন্ধকার, আধো অন্ধকার বা সেই অংশ থেকে বাঁশটাকে বড় সাপটাকে বড় একটা বাঁশের উপর করে নিয়ে আসলাম, সবার সামনে এনে ফেললাম, তখন কিন্তু সাপটা স্পষ্টত দেখা যাচ্ছে। এটা ভয় পাওয়ার মতো অনেক কারণ ছিল, কারণ একটা সাপের মুখোমুখি যখন আপনি হয়ে যাবেন, আপনি একলা, আপনার পেছনের মানুষ নাই, তখন আসলে কোন উপায় থাকে না। আমি আমার মতো, আমার উপস্থিত বুদ্ধিতে আমি আমার স্রষ্টাকে স্মরণ করেছি, আমার যেভাবে যা করার আমি আল্লাহকে স্মরণ করেছি। পরবর্তীতে কিছু হিসাব মিলানোর চেষ্টা করেছি, যে আমাদের মনে হয়েছে যে ওটা হয়তো বা কোনো সাপ ছিল না। প্রাণী হত্যা বা একটা সাপ মেরে ফেলাটা আমাদের কখনোই আমরা পছন্দ করি না, কারণ আমাদের অভ্যাসটা নাই যে আমরা যে কোনো নিরীহ প্রাণী, সাপ হোক বিষাক্ত যেটাই হোক, আমাদের খুব একটা ভালো লাগে না মারতে। বাট সেদিন আমাকে মারতে হয়েছে, এটা 7 দিন কি 8 দিন আগের ঘটনা। এরকম এই ধরনের ঘটনায় আমি কখনো এর আগে সম্মুখীন হইনি। আরো বিভিন্ন রকম বিচিত্র ধরনের জিন বলেন বা যেটাই বলেন, সেই সম্পর্কিত বিভিন্ন বিচিত্র ঘটনার সম্মুখীন আমি হয়েছি, কিন্তু কখনো এই সাপ সম্পর্কিত সামনে এভাবে চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমরা কখনো, আমি কখনো ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতার সম্মুখীন হইনি, তবে এবার হয়েছে। এ বিষয়ে আমি আর ঘাটাঘাটির চিন্তা করিনি, তবে হ্যাঁ আমি সেদিন রাতে বেশ ভয় ছিলাম। কেন জানি মনে হচ্ছিল স্বপ্নে আমি কোন সাপ বা এই ধরনের কিছু দেখব। তো আমার নানা একটা দোয়া শিখিয়ে গিয়েছিলেন যে দুঃস্বপ্ন না দেখার জন্য, সেটা পড়ে আমি শুয়েছিলাম, প্রতিদিনই পড়েছি, সেজন্য হয়তো আমি কোনো স্বপ্ন দেখিনি। অনেকে বলেন যে সাপের জোড়া থাকে, সেরকম কোন সাপ এখন আমাদের চোখে পড়েনি, অথবা সেদিন যে আধো অন্ধকারে আমি যে সাপটা দেখেছিলাম দূর থেকে, যেটা শেষে ফোঁসফোঁস করতে করতে চলে গেল, সেই সাপটাও চোখে পড়েনি। এই ছিল আমার ঘটনা। আমি যেটা বলবো যে সাপ সম্পর্কিত কোনো বিষয়ে কখনো যাবেন না, এটাকে মারতে যাওয়া বা এটা থেকে যত দূরে থাকতে পারবেন ততই আপনার জন্য শ্রেয়। হোক এটা জিন অথবা হোক এটা আসলেই সাপ, এটা থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো। তবে তার পরদিন কথায় কথায় আমার বাবা বেশ বয়স্ক মানুষ, 80 কাছাকাছি প্রায় বয়স, উনি একটা কথা শুধু বলেছিল আমাকে যে দোয়াটা পড়ার কারণে ওই রূপে থাকায় ওটা হয়তোবা ওখানে বন্ধ হয়ে গিয়েছিল, ওখানে আটকে গিয়েছিল, এই জন্যই মারতে আমরা সক্ষম হয়েছি। তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আমাদের ইসলামিক রিচুয়ালে আমি যেটা করেছি তার কারণে হয়তোবা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল আর কি। এই ঘটনাটার সাথে আমাদের বাবু ভাই বেশ সুপরিচিত, কেননা ব্যক্তিগতভাবে এটার ভিডিওটা আমি বাবু ভাইকে শেয়ার করেছিলাম, বাবু ভাই দেখেছেন, কাজে এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আমার কাছে ঘটনাটা বেশ অদ্ভুত লেগেছে, কেন লেগেছে আমি বলি, সিসি ক্যামেরাতে প্রথমে যখন সাপটা আমরা দেখি সেটা সেখানে না থাকা, পরবর্তীতে সাপটার রূপ চেঞ্জ করা, হতে পারে আমাদের চোখের ভুল, এবং অবশেষে আমি যখন দোয়া কালাম পড়ছি আল্লাহকে স্মরণ করছি তখন জিনিসটা ওখান থেকে নড়তে না পারা, জিনিসগুলা আসলেই অনেক প্রশ্নের জন্ম দেয়। তবে এটুকু আমি বলতে পারি যে সৃষ্টিকর্তার সৃষ্টি করা অনেক কিছু রয়েছে দুনিয়াতে, অবশ্যই কোরআনে লেখা আছে জিন এবং ইনসান দুটাই আছে, কাজে এটা তো আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তো আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, এখানে ভৌতিকতার কিছু আমি দেখিনি বা এখানে ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। তবে নবান্ন উৎসব বা নবান্নের সময় আসলে এ ধরনের একটা ঘটনা আমি শেয়ার করতে চাইছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আরো একবার ফিরলাম অদ্ভুত রেতে, শুনলাম হাবিব ভাই শেয়ার করা তার লাইফের একটি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আসলে সাপ বিষয়ে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু বেশ ভয়ের, আর যদি সাপটা আপনার কাছে মনে হয় যে এটা আসলেই মানে আপনার মধ্যে যদি সন্দেহ দেখা দেয় যে এটা কি আসলে সাপ নাকি অন্য কিছু, কারণ কেন বলছি ব্যাপারটা, অনেকে হয়তো বলতে পারেন যে সাপের একটা ব্যাপার নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে, সাপ কিন্তু আসলে একটা মানে মানে ইটস আ সিম্বল অফ সেইটান, মানে শয়তানের একটা সিম্বল হচ্ছে সাপ, সার্পেন্ট যেটাকে বলা হয়। এবং আপনারা যদি আসলে জানেন আমাদের ধর্মেও বলা আছে, হাদিসে বলা আছে যে কোথাও যদি এরকম সাপ দেখো বাসার মধ্যে বা অন্য কোথাও তাকে আগে চলে যেতে বলো, কারণ সাপ না হয়ে জিনও হতে পারে, আমি এরকম শুনেছি যে এরকম বলা আছে। তো জিন এবং আমি এটাও শুনেছি যে জিনদের খুব পছন্দের একটা রূপ হচ্ছে সাপ, তারা সাপের রূপ নিতে খুব পছন্দ করে, সাপ এবং কালো কুকুরের রূপ নিতে তারা খুব পছন্দ করে। তো সাপের ব্যাপারটা এইভাবে বলা আছে এবং হতেই পারে। এবং হাবিব ভাই যেটা বলল যে তিনি দেখেছেন যে সাপের আকৃতি চেঞ্জ হয়েছে, এবং সাপটা ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে গেছে, একটা সাপ থেকে আরেকটা সাপ হয়ে গেছে, হতেই পারে এই ধরনের ব্যাপার স্যাপার, আসলে ব্যাপারটা হতেই পারে। এবং আমাদের গ্রাম বাংলায় কিন্তু সাপ নিয়ে অনেক অনেক কাহিনী প্রচলিত আছে, নবান্নের সময় এরকম কাহিনী শোনা যায়, এবং যখন ফসল কাটা হয় সেই সময় অনেকে সাপের কামড়েও মারা যান। এবং আসলে জিনরা তারা তো আসলে কাইন্ড অফ লাইক নিজেদেরকে রূপ পরিবর্তন করে করে থাকে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, এবং তারা চালাকি করে অনেক সময় এরকম শেপ শিফট করে সাপ হয়ে যেতে পছন্দ করে। এবং এই হাবিব ভাইয়ের কাহিনীতে যেটা বলা হচ্ছে যে দাঁড়াস সাপ থেকে হঠাৎ করে গোখরাতে রূপান্তরিত হওয়া হতেই পারে, এবং যদি কারো মানে হঠাৎ করে দ্বিধাদ্বন্দ্ব হয়, কাইন্ড অফ ডিলেমাতে থাকে সে, সো সেই ডিলেমাতে থাকলেও কিন্তু ইটস লাইক এই ডিলেমাটা কিন্তু তারাই তৈরি করে, আপনার দৃষ্টিভ্রম বা এইসব জিনিসও কিন্তু তারাই তৈরি করে, কারণ তারা কিন্তু আপনার সামনে এই ধরনের ব্যাপার তৈরি করতে সক্ষম, তারা ডিলিউশন তৈরি করতে সক্ষম, আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে সক্ষম। এবং আমি যেমন শুনেছি যে অনেকে বলে যে এই বাড়ির সিঁড়িটা হন্টেড, হ্যাঁ আসলে কিন্তু এরকম কিছু বাড়ি আছে যেগুলো সিঁড়ি, অফিস বাড়ি সিঁড়ি এগুলো হন্টেড, এবং আমি সেগুলো সম্বন্ধে শুনেছি এবং আমি ভেরিফাই করেছি, এবং অনেক সময় অনেক হয়তো একজন আলেমের সাথে আলাপ করেও জেনেছি যে হ্যাঁ এগুলো হয়, অনেক সিঁড়ির কথা বলা থাকে যে সিঁড়িতে এরকম থাকে, এবং সেগুলো কিভাবে মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় বা কিভাবে সিঁড়ি থেকে পড়ে যায়, আমি নিজে একটা সিঁড়ি চিনি, যে সিঁড়িটার সম্বন্ধে আমি বলতে চাচ্ছি না আসলে সেইটা কোথায়। তবে আমাকে যারা চেনেন, আমার সাথে যারা আসলে অ্যাডেড আছেন বা আমার সাথে অনেক ছোট ভাই আছেন যারা অনেকেই জানেন যে একটা সিঁড়ি তারা সবাই জানে, এবং ওই সিঁড়িতে পড়েনি এমন মানুষের মানে আসলে সংখ্যা নেই না, এটা কিন্তু আবার আমার বাসা সিঁড়ি ভেবেন না, ইটস নট ইন মাই হাউস, বাট সামওয়্যার মানে বাংলাদেশের ঢাকারই কোন একটা জায়গায়, এটা একটা অফিসিয়াল সিঁড়ি, যাই হোক সেখানে কিন্তু পড়েনি এমন মানুষ নেই, হ্যাঁ মানে সবাই মানে এমনকি যে কোনো একজন মানুষ উঠতে যেও পড়ে গেছে। তো সেখানে হতো যেটা হতো, আমি যেটা ফেস করেছি, আমি নিজেই পড়তে গিয়েছি অনেকবার, ওই সিঁড়িতে ডিলেমা ক্রিয়েট হতো, মানে আপনার মাথায় একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসতো, আপনি ডিলিউশন তৈরি হতো যে সামনের স্টেপটা কি আছে কি নাই, এই ধরনের একটা ব্যাপার তৈরি হতো আমার যেটা হয়েছে। এবং অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে কিন্তু অনেক জায়গায় নামা হয়, অনেক জায়গায় নামা হয়, আমি নিজেও আমার বাসা সিঁড়ি বেয়ে নামি, বন্ধুর বাসা সিঁড়ি বেয়ে উঠি, কিন্তু এমনকি রেডিও ফুর্তিতে যখন যেতাম তখন তো অনেক উঁচু বিল্ডিং এ উঠতে হতো, হ্যাঁ সেটা ছিল নয়তলায় বা সামথিং লাইক দ্যাট, তো সেখানে উঠতাম সিঁড়ি দিয়ে, কিন্তু এইরকম ডিলেমা কিন্তু সেখানে হয়নি, এটা ওই একটা সিঁড়ির ব্যাপারে, হ্যাঁ এটা হতো, এবং সেখানে ডিলেমা তৈরি হয়ে যেত, মানে এই সামনে কি স্টেপ আছে কি নাই এরকম মনে হতো। তো হতে পারে সাইন্টিফিক্যালি কেউ বলতে পারে যে হয়তো সেখানকার সিঁড়ির মধ্যে যে সিঁড়ির যে ভেতরে যে সিঁড়ির যে কালারটা, বা যদি বলে যে সিঁড়ির মধ্যে যে গ্রাফিক্স আছে সেটা একরকম, মানে কারণ মোজাইক করা সিঁড়ি ছিল, মোজাইকের গ্রাফিক্সের জন্য হতে পারে আপনার দৃষ্টিভ্রম হতে পারে, না না ইটস নট লাইক দ্যাট, আমি অনেক মোজাইক করা সিঁড়ি দিয়ে উঠেছি, আমার কখনো এরকম হয়নি আলহামদুলিল্লাহ, বাট ওই সিঁড়িতে গেলে হতো। তো যাই হোক, একটা জিনিস মনে রাখলে এটা হয় না, আমি যখন থেকে এটা আমার যখন মনে পড়ল, আমি তখন সেই সিঁড়ি বেয়ে ওঠার সময় প্রতিটা স্টেপে পড়তাম আল্লাহু আকবার মনে মনে, নামার সময় সুবহান আল্লাহ, এবং আলহামদুলিল্লাহ এটা পড়ার পর আমার কিন্তু কখনোই আর ওই সমস্যাটা হয়নি। হ্যাঁ তো সিঁড়িতে পা রাখার সময় বিসমিল্লাহ বলে রাখতাম, আর সমস্যা হয়নি, ওঠার সময় আল্লাহু আকবার, নিচের সময় সুবহান আল্লাহ, ওরে আর কখনোই আমি ওই 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 সমস্যা ফিলই করিনি, ডিলিউশনও ফিল করিনি, বাট এছাড়া কখনো ভুল করে হলেও কিন্তু ওখানে হতো। এবং আমার সামনে দিয়ে অনেক মানুষ পড়েছে সিঁড়ি দিয়ে, অনেক মানুষ মানে ওখানে যারা ছিল এমন কোন মানুষ নাই যে পড়েনি সে সিঁড়ি দিয়ে, যাই হোক প্রত্যেকেরই একবার না একবার এক্সপিরিয়েন্স আছে সেই সিঁড়িতে হয় হোঁচট খাওয়ার নাহলে পড়া। তো এই জিনিসটা তৈরি করে কিন্তু ওই জিন, জিন কিন্তু আপনাকে এইভাবে একটা ডিলিউশনের মধ্যে ফেলে দেয়, এই সাপ বা কোন শেপ শিফট যখন করে তখন কিন্তু আপনাকে, আপনি যখন দেখছেন তখন আপনাকে একটা ডিলিউশন এসে ফেলে দেয়। তো হতে পারে যখন সাপের চেঞ্জ হয়ে গেল, হাবিব ভাইরও সেরকম কিছু হয়েছিল, তিনি হয়তো দেখতে গিয়ে তখন একটা ধাঁধায় পড়ে গিয়েছিলেন, চোখের ধাঁধায়, বা সেই হয়তো আসলেই শেপ শিফট করে এক সাপ থেকে আরেক সাপ হয়ে গেছে, হয়তো বুঝতে পারেনি হাবিব ভাই। তো যাই হোক সাপের এই ব্যাপারটা আছে, এবং সাপ সার্পেন্ট ইজ আসলেই সামথিং এলস, কারণ আপনারা জানেন যে আমরা যদি ধর্মীয় কিতাবের স্টোরিও জানি যে সাপের মুখের মধ্যে করেই কিন্তু ইবলিস শয়তান ঢুকেছিল বেহেস্তে, তো সাপ তখন পর্যন্ত একটা ভালো প্রাণী ছিল, পরবর্তীতে কার্স হয়ে যায় এবং সে পরবর্তীতে কার কারণে তাকে এরকম বুকে হেঁটে চলাফেরা করতে হয় এবং সে একটা মানুষের শত্রুতে, আদম সন্তানের শত্রুতে পরিণত হয়। যাই হোক, তো সাপ একটা স্যাটানিক একটা সিম্বলের সাথে তার মিল আছে, তাই বলে একটা মানে এটা তারপরও প্রাণী, আল্লাহর সৃষ্টি একটা প্রাণী, এটাকে অকারণে মারতে নিষেধ। আমাদের হাদিসে যেমন নিষেধ আছে যে সাপকে দেখলে প্রথমে মারতে না, চলে যেতে মানে বলার জন্য যে সরে যাও এখান থেকে। তো এটা আমাদের সব প্রাণীর প্রতি উদয়াশীলতে বলা হয়েছে, কাউকেই আঘাত করতে বলা হয়নি দেখলে। যাই হোক, সাপের ব্যাপারটা এই কারণেই বললাম। তবে আপনাকে যদি কামড়াতে আসে অবশ্যই আপনার আত্মরক্ষা করার অধিকার আছে, সেটা সাপই হোক জিনই হোক, আপনি তো অবশ্যই আত্মরক্ষা করবেন সেটার কাছ থেকে। তো এই হচ্ছে সাপের ব্যাপারটা। তো হাবিব ভাইয়ের এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভয়ানক ছিল এবং আমি জানি না, আমি হয়তো অনেক ভয় পেতাম, কারণ আমি এই সরীসৃপ প্রচন্ড রকমের মানে আমার গা ইরি করে আর কি। তো যাই হোক, হাবিব ভাইকে রিকোয়েস্ট করবো যে পরবর্তীতে উনি যেন আমাদের এই এই আমাদের এই নবান্নের সিজন চলাকালে যেন উনি আবার কাহিনী পাঠান, এবং এক্সপেক্ট করবো যে আমাদের শততম এপিসোডেও যেন তিনি থাকেন। তো আশা করবো সেই সময়টা তিনি ফ্রি থাকবেন এবং উনি আমাদেরকে কাহিনী পাঠাবেন। যাই হোক, এখন চলে যাব আমাদের পরবর্তী কাহিনীতে, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের আরেকজন খুব ভালো স্টোরি টেলার, বা যিনি সবসময় আমাদেরকে হেল্প করছেন কাহিনী পাঠিয়ে এবং কালেক্ট করছেন আমাদের জন্য, আপনার প্রতি সপ্তাহে শুনছেন তার কাহিনী, তাকে আমি এখন অদ্ভুত ফ্যামিলি মেম্বারই বলবো, যে আমাদের হাবিবুর রহমান রাসেল, সে কাহিনী শেয়ার করছে আমাদের কাছে। চলুন আমরা শুনে আসি রাসেলের কাহিনী।
আসসালামু আলাইকুম বাবু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান রাসেল, মানিকগঞ্জ থেকে বলছি। তো বাবু, আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, সে ঘটনাটা ঘটে আজ থেকে 10-15 বছর আগে, আর ঘটনাটা ঘটে পরিমল সাহেব এবং তার পরিবারের সাথে। তো পরিমল সাহেব তিনি ছিলেন একজন ব্যবসায়ী, আর ফ্যামিলিতে তার ছিল এক স্ত্রী এবং তার 2 সন্তান। তার বড় মেয়ের বয়স হবে 10-12 বছর এবং ছোট ছেলের বয়স হবে 7-8 বছর। এবং তার স্ত্রী, তিনি ছিলেন একজন সরকারি নার্স, তিনি বাংলাদেশের কোন এক হাসপাতালে তিনি নার্স হিসাবে কর্মরত ছিলেন। তো পরিমল সাহেব তিনি ঢাকায় থাকতেন এবং ঢাকায় তিনি তার যে ব্যবসা ছিল তিনি সেটা চালাতেন। তো কোন একটা সময় তার স্ত্রী ঢাকার কোন এক হাসপাতালে তিনি বদলি হয়ে আসেন। তো সেই হাসপাতাল, সেই হসপিটালের বর্ণনাটা হচ্ছে এরকম, সেই হসপিটালের চারপাশে বাউন্ডারি এবং সেই বাউন্ডারির উচ্চতা হবে প্রায় 6-7 ফিট এবং তারকাটা এবং তারকাটার বেড়া দিয়ে সেই বাউন্ডারিটা ঘেরা ছিল। এবং সেই হাসপাতালে ঢুকতে গেলে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটা হচ্ছে 5-6 ফিট চওড়া এবং ইট বিছানো রাস্তা। সেই হাসপাতালটা হচ্ছে 2 তলা এবং এই সেই হাসপাতালের গেট হচ্ছে 3টি। সাধারণত হাসপাতালের যে প্রথম গেট ঢুকলেই সেখানে একটা ইমার্জেন্সি বিভাগ আছে, তো এরপর বিভিন্ন ডাক্তার এবং তাদের চেম্বার এবং রোগীদের যে কক্ষ থাকে সেগুলো আছে। তো এই হাসপাতালের হাসপাতালটি ছিল দক্ষিণমুখী এবং সেই হাসপাতালের পশ্চিম দিকে সেই ইটের রাস্তাটা গেছে এবং পূর্ব দিকেও গেছে। তো এটা সেই রাস্তা ধরে তো হাসপাতালের পেছন দিকে যেতে হয় এবং সেখানে ছিল সরকারি কোয়ার্টার। এখানে সাধারণত হাসপাতালের যারা স্টাফ, যারা ডক্টর এবং যারা নার্স আছেন, তারা সেই কোয়ার্টারে থাকেন। তো পরিমল সাহেবের স্ত্রী, তিনি যেহেতু বদলি হয়ে এই হাসপাতালে এসেছেন, তো সেখানকার হাসপাতালের যে প্রধান ছিল আরম্য সাহেব, তো তিনি কি করেন, তো তিনি তার কেয়ারটেকারকে বলে দেন একটা কোয়ার্টার সুন্দরভাবে গুছিয়ে রাখতে, যাতে এই নার্স তিনি তার ফ্যামিলি সহ সেখানে উঠতে পারেন। তো সে কেয়ারটেকার সেখানকার একটা কোন একটা কোয়ার্টার সেটা ভালো মতো পরিষ্কার করে রাখলেন। তো নির্দিষ্ট টাইমে সেই পরিমল সাহেব এবং তার স্ত্রী এবং তার বাচ্চা কাচ্চারা সেই কোয়ার্টারে এসে উঠলেন। তো সেই কোয়ার্টারের বর্ণনা না দিলেই নয়, সে কোয়ার্টার হচ্ছে 1 তলা এবং সেই কোয়ার্টারের ভিতরে ছিল 3টি রুম এবং 1টি কিচেন। কোয়ার্টার ছিল দক্ষিণমুখী এবং সেই কোয়ার্টারের সামনে ছিল বেশ নারকেল গাছের সারি। আর সেই কোয়ার্টারটা আরেকটা বল রাখা ভালো, সেই কোয়ার্টারটা আসলে 4-5 বছর এমনি পড়েছিল, এখানে কেউ থাকতো না। এবং এই কোয়ার্টারের পাশে আরেকটা কোয়ার্টার আছে, সেটাও পরিত্যক্ত, সেখানে কেউ থাকে না। তো এই কোয়ার্টারের সামনে যে নারকেল গাছের সারি, এবং সেই নারকেল গাছের সারি পর একটা বড় একটা দিঘি আছে। তো নির্দিষ্ট সময় সেই পরিবার এসে সেই কোয়ার্টারে উঠল, আর সেই কোয়ার্টারের পিছনের দিকে একটা স্টিল একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। তো তারা প্রথমে সে বাসায় উঠল, ওঠার পরে তো তাদের আসলে ওরকম সমস্যা হচ্ছিল না। তো তার স্বামী যেহেতু ঢাকায় থাকতেন এবং ঢাকায় ব্যবসা করতেন, তিনি সপ্তাহে একবার দুবার সেই কোয়ার্টারে আসতেন এবং তিনি তার ফ্যামিলির সাথে থাকতেন। তো একদিন তার ওয়াইফ তো নার্স ছিলেন, তো একদিন তার সেই নার্সের নাইট ডিউটি পড়ে, তো তিনি রাতে তার পরিবার বাচ্চা কাচ্চা রেখে তিনি যান সেই হাসপাতালে ডিউটি করতে। তো হাসপাতালে তিনি ডিউটি করেন, আর বলে রাখা ভালো যে তিনি কেয়ারটেকার ছিল একজন, তিনি তাকে বলে রেখেছিলেন যে তিনি যেন মাঝে মধ্যে এসে তার বাচ্চা দুটোকে দেখে যায়। তো তিনি হাসপাতালে যান, তো রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। তো হঠাৎ করে তার প্রচন্ড খিদাল মানে ক্ষুধার ভাব চলে আসে। তখন তিনি কি মনে করেন যে তিনি তো মনে করেন যে এখানে না খেলাম, আমার বাসা তো হাসপাতালের পিছনে কাছাকাছি, তো এখান থেকে হেঁটে গেলে 1 থেকে 3 মিনিট বা 2 মিনিট লাগবে, তো আমি হেঁটে আমার বাসায় যাই, আমার বাচ্চা দুটোকে দেখে আসতে পারবো এবং কিছু খেতেও পারবো। তো তিনি এটা ভেবে তিনি বাসার উদ্দেশ্যে পা বাড়ান। তো হঠাৎ করে তখন লোডশেডিং হয়ে পড়ে, তো সেই হাসপাতালের জেনারেটর লাইনটা সাধারণত 10 থেকে 15 মিনিট পরে চালু করা হয়। তো যদি ইমার্জেন্সি কোনো কেস থাকে সেই ক্ষেত্রে আগে জেনারেটর চালু করা হয়, তখন তো আসলে ইমার্জেন্সি কোনো কেস ছিল না বা ইমার্জেন্সি কোনো পেশেন্ট ছিল না, এর জন্য লোডশেডিং হয় এবং জেনারেটর চালু করতে একটু বিলম্ব হয়। তো তিনি বাসার উদ্দেশ্যে পা বাড়ান, তো চাঁদের আলো, তখন রাত্রি বেশ গভীর, 1 থেকে 2 বাজে, তো চাঁদের আলো উঠছে। তো তিনি সেই চাঁদের আলো দেখে দেখে পথ এগোচ্ছেন। তো হাঁটতে হাঁটতে যখন তিনি তার সেই কোয়ার্টারের সামনে চলে আসলেন, তখন তিনি আসলে বেশ উৎকট একটা পচা গন্ধ পান তার নাকে, এবং তিনি কিছু গোঙানোর শব্দ শুনতে পান। তো এটা শুনে তিনি আসলে বেশ মানে ইতস্তবোধ করেন, আসলে তিনি এরকম পচা গন্ধ কখনো তিনি মানে গন্ধ পান নাই বা শুকেন নাই। তো তিনি বেশ সাহসী মানুষ ছিলেন সেই নার্সটি, তো তিনি এই গোঙানোর উৎসটা খুঁজতে লাগলেন। তো যে নাকের কাছে শাড়ি ছিল সেই শাড়ির ওদিক থেকে গোঙানোর শব্দ আসছে, তো তিনি ওদিকে এগিয়ে যান। আর যখনই তিনি ওদিকে এগিয়ে যান তখন তিনি দেখেন যে দুটো বেশ লম্বা কৃতির অবয়ব তারা সেই দিঘির এপার থেকে তারা ভেসে তারা দিঘির মাঝখানের দিকে গেল এবং সেই মাঝখানে যে ওটা ভ্যানিশ হয়ে উড়ে গেল। তো এটা দেখে তিনি আসলে বেশ ভয় পান, এবং ভয় পেয়ে তিনি তাড়াতাড়ি করে তিনি তার রুম তার কোয়ার্টারে চলে আসেন। তো চলে আসার পর তিনি বেশ তিনি আসলে বেশ ভয় পেয়েছেন এবং তার বেশ অস্বস্তি লাগতে থাকে, এবং সেটাতে তার জ্বর হয়। এবং তিনি তখন হাসপাতালের তার কর্মরত অন্যান্য কলিগদের তিনি ফোন করে বলে দেন যে তিনি আসতে পারবেন না। তো তিনি বাসায় কিছু ওষুধপত্র খেয়ে তিনি রাতে ঘুমিয়ে পড়েন, তো তার জ্বর কিছুটা ভালো হয়। তো একদিন তিনি সন্ধ্যেবেলা তার যে কিচেনটা ছিল সেই আপনার বাসা তো দক্ষিণমুখী, সেই বাসার প্রথম যে বাম পাশে ওখানে ছিল কিচেনটা, তো ওখান থেকে কিচেনের জানলা দিয়ে সেই নারকেল গাছের সারি এবং সেই দিঘিটাকে দেখা দেয়। তো সন্ধ্যাবেলা তিনি রাতের রান্না করতেছেন, সেই নার্স তো রান্না করতে করতে হঠাৎ করে তার চোখ গেল তখন সেই নাকের আছে শাড়িতে। তো তিনি ক্লিয়ার দেখতে পেলেন যে দুটো লম্বা গেতির অবয়ব সেই নাকের গাছের ওখানে দাঁড়িয়ে আছে এবং তাদের চেহারা ছিল বেশ লম্বা কিতির এবং তাদের চোখ ছিল বিড়ালের চোখের মতো জ্বলজ্বল করতেছিল। তো তিনি দেখে বেশ অবাক হন যে এত লম্বা প্রায় 6-7 ফিট এগুলো কি। তো তখন তিনি আসলে যখন তিনি ভালো করে খেয়াল করেন তখন তিনি বুঝতে পারেন যে আসলে এটা কোনো স্বাভাবিক জিনিস না, এটা একটা অস্বাভাবিক জিনিস বা কোনো জিনকে যাই বলেন তো এটা ওরকম। তো তিনি যখন ভালো করে দেখতে লাগলেন তখন সেটা অদৃশ্য হয়ে গেল। তো তিনি এই কথাটা তিনি তার হাজবেন্ডকেও বলেন নাই এবং তার বাচ্চা কাচ্চাদের বলেন নাই। তিনি একবার কেয়ারটেকারকে বলেছিলেন, কেয়ারটেকার বলেন যে ম্যাডাম আসলে এখানে কিছুই নাই, আপনারা শুধু ভয় পাইতেছেন। তো তিনি আসলে সেটা পাত্তা দেন না, তিনি ভাবেন যে হয়তো বা এটা তার চোখের ভুল। তো এভাবে তাদের দিনটা মানে দিনকাল যেতে লাগলো। তো একদিন তিনি নাইট ডিউটিতে গেছেন, তার বাসায় ছিল তার সেই মেয়ে এবং ছোট বাচ্চাটি ছেলে বাচ্চা। তো সে মেয়ে রাতে ঘুমাইছে এবং সে ঘুমের ভিতরে সেই মেয়ে হঠাৎ করে সে জানলার পাশে টকটক আওয়াজ শুনতে পায়। তো মেয়ের বয়স 10-12 বছর এবং ছেলের বয়স ছিল 7-8 বছর। তো সে মেয়েটা তখন উঠে বসে এবং উঠে বসে যখন লাইটটা জ্বালায় তখন সেই মেয়েটা সেই জানলা দিকে তাকিয়ে দেখে যে একটা লম্বা কেতির একটা মুখ এবং বিভৎস চেহারা। সেই লম্বা কেতির মানুষটা তার জিবলা দিয়ে জানলার ভিতরে খটখট শব্দ করতেছে। তো এটা দেখে সে বাচ্চা মেয়েটা জোরে চিৎকার দেন। তো বাচ্চা মেয়েটা চিৎকার শুনে সে কেয়ারটেকার ছুটে আসে এবং সেই নার্স ম্যাডামকে খবর দেয়। তো এভাবে চলতেছিল, তখন সেই নার্স এসে তার যখন বাসায় আসে তখন তার মেয়ের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন তার মেয়ে বলে যে মা আমি এরকম দেখছি। তো নার্স তখন তার বাচ্চাদের বেশ সাহস দেয় যে না ভুল দেখছো, এগুলো আসলে কিছুই না। তো নার্স আবার কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে যে দাদা আসলে এখানে কি হচ্ছে। তখন সেই কেয়ারটেকার তাদের বলেন যে ম্যাডাম আসলে এখানে কিছুই না, আপনারা শুধু ভয় পেতেছেন, ছোট বাচ্চা একা একা ছিল তো এর জন্য ভয় পেতেছে। তো একদিন রাত 9টার দিকে তো তিনি যখন সেই নার্স তিনি বাসায় ছিলেন তখন তিনি যখন তার এক রুম থেকে তার বাচ্চাদের রুমে মানে তিনি তাদের যে শোয়ার রুম থেকে যখন বাচ্চাদের রুমে যাবে তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো যখন তিনি তার বাচ্চার রুমে যাবে তখন তার ছোট বাচ্চাটি তাকে বলে ফেলে মানে ছোট ছেলেটা যে মা তোমার পিছে ওরকম চোখ জ্বলতেছে কেন, তোমার পিছে আমি কাকে দেখতেছি যে এরকম চোখ জ্বলতেছে। তখন তার মা আসলে বেশ ভয় পেয়ে যান এবং পিছনে তাকে দেখেন আসলে কেউ নাই। তখন তিনি তার মেয়ে এবং ছেলেকে বলে যে বাবা তুমি কি দেখছো। তখন সে ছোট ছেলেটা বলে যে আমি দেখলাম যে তোমার পিছে দুটো চোখ বড় বড় জ্বলতেছে এবং সেটা তোমার থেকে অনেক লম্বা ছিল। তখন আসলে সেই নার্সটি তখন আসলে বেশ ভয় পেয়ে যান। তো এর 7-8 দিন পরে তো হঠাৎ করে যে বাড়ির যে বড় মেয়েটা ছিল নার্সের বড় মেয়ে সেই মেয়েটা হঠাৎ করে পাগলামো শুরু করে। সেই মেয়েটা তার মানে সে খাবে না, সে কান্নাকাটি করে, তারপর সে দৌড়ে সেই যে বাসার পিছনে যে স্টিলের সিঁড়ি ছিল সেটা বেয়ে ছাদে উঠে একে একে কার সাথে কথা বলে। তো এরকম অবস্থা হয়ে গেল এবং সেই মেয়েটা এক ঘিরে সে দিঘির পাড়ে দিকে তাকিয়ে থাকত। তো একদিন রাতে সে বাচ্চা দু বাচ্চাকে নার্স হয়ে আছেন, তো হঠাৎ করে তখন ছাদে বেশ ধপধপ ধপধপ শব্দ হতে লাগলো, মনে হচ্ছে ছাদে যেন কে হাঁটতেছে। তো নার্স আসলে তিনি আসলে তখন দেখিয়েছিলেন তিনি আসলে ব্যাপারটা বুঝতে পারেন যে আসলে ছাদে আসলে অন্য কিছু বা অন্য কোনো অতি প্রাকৃতিক ব্যাপার বা কেউ হাঁটতেছে এরকম। তো হঠাৎ করে সে ছাদের হাঁড়াটা বন্ধ হয়ে যায় এবং সে বাসার চারপাশে বিড়ালের কান্নার শব্দ আসে। সাধারণত গ্রামগঞ্জে যখন বিড়াল গভীর রাতে বিড়াল ডাকে তখন আসলে বেশ ভয়ই করে। তো সে বাসার চারপাশে বিড়াল ডাকতে আরম্ভ করলো, ম্যাও ম্যাও এরকম ধরনের শব্দ করতে লাগলো। তখন সেই নার্স সেই কেয়ারটেকারকে খবর পাঠান। তো সেই কেয়ারটেকার চলে আসে এবং চারপাশে খোঁজাখুঁজি করে দেখে যে কোথাও কিছু না। তখন সেই কেয়ারটেকার সেই ম্যাডামকে বলেন যে ম্যাডাম চারপাশে তো খোঁজাখুঁজি করলাম তো কোনো কিছু তো পেলাম না। তো তখন সেই ম্যাডাম আসলে তখন একটু সান্ত্বনা পেয়ে তিনি তার বাসায় থাকেন এবং তিনি তার সেলফোন দিয়ে তার স্বামীকে ফোন দেন যে এইরকম ঘটনা ঘটতেছে, মেয়ের বড় মেয়েও এরকম করতেছে, পাগল মতো করতেছে, সে ঘরে থাকে না, সবসময় ছাদে থাকে এবং সে দিঘির পাড় দিকে তাকিয়ে থাকে। তো এই কথা শোনার পরে তো তার পরের দিন রাতে সেই পরিমল সাহেব ঢাকা থেকে রওনা দেন সেই কোয়ার্টারের উদ্দেশ্যে। তো ঢাকা থেকে তিনি সেই হাসপাতালে আসতে প্রায় রাত 12টা কি 12:30 বেজে যায়। তো তিনি হাসপাতালে আসেন। তো হাসপাতালের পূর্ব পাশে যে রাস্তাটা গেছে ইটের রাস্তা, তো সেখান দিয়ে তিনি আস্তে আস্তে হেঁটে তার কোয়ার্টারের উদ্দেশ্যে যান, তার স্ত্রীর কোয়ার্টারের উদ্দেশ্যে। তো ওখানে আসলে লাইটটা ছিল বেশ দূরেই, কিন্তু তার যে বাসাটা ওখানে আসলে লাইট পড়তো না। আর এদিকে তার স্ত্রী এবং তার ছেলেমেয়েরা আসলে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। তো ওইটুকু তার বাসার ঢোকার পথটুকু বেশ অন্ধকার। তো তিনি যখন তার হাতে একটা টর্চ লাইট ছিল, তিনি টর্চ লাইট জ্বালিয়ে আসতেছিলেন, তো হঠাৎ করে তার সেই টর্চ লাইটটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায় কিন্তু রাতের যে একটা আলো আছে কিংবা তখনও যে চারপাশে যে আলো আছে সেই আলোতে পথটা দেখা যাচ্ছিল। তো তিনি হাঁটতে থাকেন। তো হাঁটতে হাঁটতে যখন তিনি তার বাসার কাছে চলে আসেন তখন তিনি আসলে রাস্তার ভিতরে একটা সাপের মতো কোন একটা জিনিস দেখতে পান। তো এটা দেখে তিনি দুহাত পিছিয়ে যান এবং তিনি আসলে ওটা ভালো করে দেখতে থাকেন, এটা আসলে কি, এটা কি সাপ নাকি অন্য কিছু। তো তিনি ভালো করে খেয়াল করেন যে এটা ভালো করে খেয়াল করে যখন তার চারদিকে তাকান তখন দেখে কি যে নারকেল গাছের ওখানে একটা অবয়ব বেশ লম্বা কৃতির বসে আছে, হামাগুড়ির মধ্যে বসে আছে এবং তার চেহারা ছিল বেশ লম্বা কৃতির বিভৎস চেহারা এবং তার চোখগুলো বেশ বড় বড় এবং অনেকটা কয়লা যেমন আমরা আগুনে পোড়াই লাল রঙের ছিল। ওই জিনিসটা তার যে জিভটা বের করছিল জিভটা প্রায় 10 হাতের মতো ছিল, ওইটাই ছিল সেই জিভা আর উনি যেটাকে সাপ মানে ভাবছিলেন। তো এটা দেখে তিনি আসলে বেশ থ খেয়ে যান এবং তিনি তার ধর্মমতের মানে তিনি যে ধর্মাবলম্বী ছিলেন সেই ধর্মের মন্ত্র পড়তে থাকেন। তো ওই জিনিসটা কিছুক্ষণ পর ভ্যানিশ হয়ে যায়। তো তখন তিনি বেশ আসলে বেশ মানে ভয় পেয়ে তিনি বাসায় চলে আসেন এবং সেই রাতে তার প্রচন্ড জ্বর আসেন। তো তিনি তার ওয়াইফ ছিলেন নার্স এবং তিনি তার এই ব্যাপার এই ঘটনাটা তিনি তার পরিবারের সাথে শেয়ার করেন। তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে কোনো একটা কিছু করতে হবে। তো এই বাসা আসলে অমরনাথের ঢাল। তো তারা নিকটস্থ কোনো এক হুজুর কিংবা মৌলানাকে নিয়ে আসেন সে বাসায়। তো হুজুর বলেন যে সেদিন রাতে আসবে, মাগরিবের পর তিনি ওই বাসায় যাবেন। তো মাগরিবের পর যখন হুজুর আসেন তখন হুজুরের ভিতর হুজুর যখন ওই বাসায় ঢুকবেন তখন হুজুর দেখতে পান যে ওই কোয়ার্টারের পাশে যে আরেকটা কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের উপরে মানে ছাদে 10 জন লম্বাকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকে ছিল কাপড়ে কাপড় পরা। এবং তিনি যখন ওখান থেকে চোখ ফিরিয়ে সেই দিঘির ওই কোণে যে নাকের কাছে সারি আছে এবং যে হাসপাতালের বাউন্ডারি যে ওয়াল করা ছিল সেগুলোর দিকে তাকান এবং সেখানে দেখেন যে 5 থেকে 6 জন কাফনের কাপড় পরা সেই ওয়ালের উপরে বসে আছে এবং তারা কেউ ভেংসি কাটতেছে এবং কেউ হাসতেছে এবং কেউ কান্না করতেছে। তো হুজুর তিনি দোয়া দরুদ পড়ে তার নিজের শরীরকে বন্ধ করে ফেলেন এবং তিনি সেই বাসায় ঢোকেন এবং তিনি তার নিজস্ব ঢোকার পরে তিনি যখন সেই বাচ্চা মেয়েটাকে দেখেন, যখন তার ওই বাচ্চা মেয়ে বাচ্চাটার বয়স ছিল 10-12 বছর, তখন তিনি বুঝতে পারেন যে আসলে এই মেয়েটা প্রতিষ্ঠ হয়ে গেছে। তখন তিনি সেই বাচ্চা মেয়েটাকে বসান এবং তিনি তার নিজের মতো করে রিচুয়াল করেন। তো রিচুয়াল করতে করতে দেখা গেল যে একটা জিন সেই বাচ্চার উপর ভর করে এবং সেই হুজুরের সাথে সেই জিনের আসলে বেশ তর্কাতর্কি হয় এবং আসলে হুজুর বুঝতে পারেন যে আসলে এই জিনের সাথে বা এরা যার আছে এরা আসলে বেশ পুরনো এবং বয়স্ক জিন, তো এদের সাথে আসলে পারা যাবে না এবং আমার যে জিনগুলো আছে ওরা পারবে না। তখন হুজুর তাদেরকে কিছু পড়া পানি দেন এবং তাদেরকে বলেন যে আসলে আমার দ্বারা আসলে এটা সম্ভব নয়, কারণ যারা আপনাদের এইখানে আছে তারা আসলে বেশ পুরনো এবং বেশ বয়স্ক জিন, তো আসলে আমার দ্বারা এটা সম্ভব না। যদি আমি এটা ই করতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে, তো আপনাদের সবচেয়ে ভালো হয় আমি যে আপনাদের পড়া পানি দিলাম আপনারা এগুলো খান এবং এই বাসাটা আপনারা দূরত্ব ছেড়ে দেন, যদি আপনারা ছেড়ে দেন আপনাদের কোনো ক্ষতি হবে না। তো এই কথা বলে হুজুর চলে যায়। তো সেই রাত্রিতে তো সেই বাসার উপর মানে প্রচন্ড ঢিল পড়তে থাকে এবং সেই বাসার যে জানলা ছিল সেই জানলার উপর খটখট শব্দ বেড়ে যায়। তো তারা আসলে বেশ ভীত হয়ে পড়েন এবং তারা ঠিক করেন তারা এখানে থাকবেন না। ঠিক তার পরের দিনই তারা তাদের যে মালপত্র ছিল সেগুলো নিয়ে তারা সেই কোয়ার্টার ছেড়ে তো হাসপাতালের পাশে কোন একটা গ্রামে তারা বাসা ভাড়া নেন এবং সেখানে থাকেন এবং সেই হুজুরের দেয়া পানি তারা খান। তো তাদের ওই বাসা ত্যাগ করার পরে তাদের আর কোনো সমস্যা হয়নি। তো বাবু ভাই, এটা ছিল একটা ঘটনা, যদি ভালো লাগে আপনি এটা শেয়ার করতে পারেন। ঘটনা আরো অনেক আছে, ইনশাল্লাহ সামনে পাঠাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ফিরে এলাম অদ্ভুত উড়েতে এবং শুনলাম হাবিবুর রহমান রাসেলের শেয়ার করা গ্রাম বাংলার একটি কাহিনী। বেশ লাগছিল আমার কাছে, বেশ এনজয় করছিলাম কাহিনীটি। রাসেলকে অসংখ্য ধন্যবাদ, সে যে গ্রাম বাংলা থেকে কালেক্ট করে আমাদের কাহিনীগুলো পাঠাচ্ছেন, এটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারাও পাঠান, আমরা আপনাদের কাছে চাইব যে আপনারা আমাদেরকে অসংখ্য গ্রাম বাংলার স্টোরি পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে আমাদের কাছে এই যে আমরা যে নবান্ন উৎসবের যে একটা এপিসোড করছি, যে নবান্নের রাত্রির উৎসব, এটা যাতে আমরা পূর্ণ করতে পারি, কারণ অনেক অনেক গ্রাম বাংলার নবান্নের কাহিনী বা এই সমসময়ের কাহিনী বা এই রিলেটেড কাহিনীগুলো প্রয়োজন আপনাদেরকে তুলে ধরার জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখন আমি চলে যাব আরেকটা কাহিনীতে এবং যে কাহিনীটি আমাদের সাথে আসাম থেকে শেয়ার করছেন রঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি শেয়ার করছেন এই কাহিনীটি সেখানকার কোন একটা চা বাগানকে নিয়ে বা টি এস্টেটকে নিয়ে। তিনি, আমি লোকেশনটা বলবো না কোথায় বা কোন টি এস্টেট, নামও বলবো না। তিনি লিখেছেন যে সেই টি এস্টেটে ঘটা এই ঘটনাটা আমি যেন শেয়ার করি আমার মতো করে। তো আমি আমার মতো করে শেয়ার করছি। যাই হোক, সময়টা ছিল এরকমই একটা সময়, নবান্নর কাছাকাছি সময়। যেই টি এস্টেটে এই ঘটনা ঘটে সেই টি এস্টেট কেন, বেশিরভাগ টি স্টেটে, আমি আমাদের দেশেও যেসব টি স্টেট আছে সেখানকার সম্বন্ধে আমি শুনেছি, যখন নবান্ন কাছে আসে বা এরকম একটা সময় চলে আসে, সেই সময় টি স্টেটের যারা মানে শ্রমিক, যারা টি স্টেটে কাজ করে, যারা মালি বা যারা কাজ করে, যারা সেখানকার শ্রমিক, তারা নাকি বেশ উৎসব করে। এবং তাদের উৎসব সম্বন্ধে আমি সেখানকার মানুষের কাছ থেকে শুনেছি যারা টি স্টেটের খুব কাছাকাছি বাস করে। রঞ্জিতের বর্ণনায় আছে কিছুটা, বাট আমি আমার শোনা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কাছাকাছি যাদের বাড়িঘর টি স্টেটের খুব কাছে তাদের কাছ থেকে শোনা, সেখানে যেটা হয়, সেখানে কিছু তারা বলে কুলি, তারা সেখানে বাস করে, কুলিরা যেটা করে তারা উৎসব করে। এবং সে উৎসবে তারা বিভিন্ন রকমের প্রাণী নাকি তার অনেকে আছে সেখানে, যে সেখানকার মানুষের খাদ্যাভাস ডিফারেন্ট। তারা স্বাভাবিক আমরা যেরকম যে ধরনের খাদ্য গ্রহণ করি সেভাবে খায় না, তাদের খাবার দাবার একটু ডিফারেন্ট। তো তারা নাকি তাদের যে প্রাণীগুলো পছন্দ সেটাকে তারা বার্বিকিউ করে, মানে তারা সেটাকে আগুনে পোড়ায় এবং তারা খায়, এবং তারা বিভিন্ন রিচুয়াল করে, এবং সেসব রিচুয়ালের মধ্যে নাকি বাইরের মানুষ থাকে না, সেই চা বাগানের কুলিরাই সেখানে একমাত্র অবস্থান করে। এবং অনেক সময় তারা তাদের সেখানকার লোকাল তৈরি যে মদ সেগুলো খায় এবং খেয়ে তারা মাতাল হয়ে যায়, এবং আরো অনেক রকম পানীয় তারা তৈরি করে সেখানে বসে, এবং কড়া পানীয়, এগুলো ঔষধি পানীয় সেখানকার, সেগুলো খেয়ে তারা বিভিন্ন রকমের নেশা করে থাকে। তো এই ধরনের কাহিনী আমি শুনেছি। সেখানে নাকি মারামারিও হয়, তারা নাকি এমনও হয় যে কেউ কাউকে মেরে ফেলে, গুম করে ফেলে, কেউ জানে না। তাদের সেই রিচুয়ালগুলো বেশ সিক্রেট এবং সেটার মধ্যেও কাউকে অংশ নিতে দেয় না, বাইরের মানুষকে তারা সেখানে আনে না। এই কথাগুলো কিন্তু আমি আমাদের দেশের চা বাগানের আশেপাশে অবস্থান করে এরকম মানুষের কাছে শুনেছি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে চা বাগানের আশেপাশের যে লাগোয়া অঞ্চলগুলো থাকে, গ্রাম বা যাই বলেন না কেন, সেখানকার মানুষদেরকে বলে দেওয়া হয়, ছোট বাচ্চা বা মেয়ে মানুষদেরকে বলা হয়, তোমরা সন্ধ্যার আগে বাড়ি চলে আসবে এবং কখনোই নিজেদের সীমানা ক্রস করে চা বাগান অঞ্চলে চলে যেও না, কারণ সেটা সেফ জায়গা না, সন্ধ্যার পর তো অবশ্যই না। এবং চা বাগানে পথ হারিয়ে ফেলা খুবই সহজ একটা ব্যাপার, কারণ দেখতে ডিফারেন্ট লাগে। তো যাই হোক, রঞ্জিত আমাকে যা লিখেছেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেটাকে যেহেতু আমার মতো করে বলবো, আরেকটু মানে আমার জানা সোর্স থেকে যা যতটুকু জেনেছি সেটা দিয়ে আরেকটু এটাকে এনরিচ করে বললাম। তো যাই হোক, রঞ্জিতের কাহিনী হচ্ছে একজন নারীকে নিয়ে যার নাম ছিল কুমুদিনী, এবং তিনি সেখানে আসেন পশ্চিমবঙ্গের কোন শহর থেকে, এবং তিনি শিক্ষিকা হিসাবে সেখানে আসেন, এবং তিনি কোন একটা কোম্পানির হাত ধরে সেখানে আসেন আজ থেকে প্রায় 30-35 বছর আগে। তো সেই সময়টা এত বেশি কমিউনিকেশন অ্যাডভান্স ছিল না, মানুষ বাসে চলাফেরা করত, এবং তিনি সেখানে আসেন, সেখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনের হাত ধরে আসেন, যেটাকে আমরা বলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও বলি, এরকম একটা প্রতিষ্ঠানের হাত ধরে সেখানে আসেন টিচার হিসাবে, চা বাগানে যাতে শিক্ষার বিস্তার ঘটে। এরকম একটা সময় সেখানকার যারা অনগ্রসর মানুষ আছে তারা যাতে তাদের সন্তানরা যাতে পড়াশোনা করতে পারে, তো সেই ধরনের প্রোগ্রাম এখন হয়তো আরো অ্যাডভান্স হয়েছে, আজ থেকে 30-35 বছর আগে এতটা ছিল না। তো কুমুদিনী সেখানে আসেন জব করতে, এবং এসে তাকে থাকতে দেওয়া হয় সেখানকার একটা কোয়ার্টারে, এবং সেই কোয়ার্টারটা আসলে এমনই জায়গায়, জায়গাটা আসলে খুব মানে মানে জনসম্মুখে তা না, এটা একটু ভিতরেই, চা বাগানের একদম মাঝে না, বাট একটু ভিতরে একটা ছোট্ট কোয়ার্টার টাইপের, এবং সেখানে কুমুদিনী থাকতো, এবং কুমুদিনীকে হেল্প করার জন্য চা বাগানের দুজন নারী ছিল সেখানে, এবং অন্যান্য কাজগুলো সেই নারীরাই করিয়ে নিত অন্যান্য মানুষদেরকে দিয়ে। তো বেসিক্যালি রাতের বেলা সেখানে তিনজন মানুষই থাকতো, কুমুদিনী এবং সেই দুজন নারী। তো কুমুদিনী ওখানে থাকতে, তাকে সবাই কুমু দিদি ডাকত, এবং কুমু দিদি সে তখন খুব জনপ্রিয় হয়ে ওঠে সেখানকার নারীদের মধ্যে, কারণ তাদের বাচ্চারা সেখানে পড়তে আসতো এবং কুমু তাদেরকে পড়াতো এবং তাদেরকে অনেক কিছু শেখাতো, এবং তাদের সাথে খুব সুন্দর একটা সময় সে ব্যয় করতো, এটাতে তারা অনেক কিছু শিখতে পারত এবং নারীদেরকেও সে অনেক কিছু শেখাত। যাই হোক, খুব ভালোই চলছিল। কুমুদের প্রথম দিকে বেশ একটু ভয় লাগতো, কারণ সেই জায়গাটা রাতের বেলা অন্ধকার হয়ে যেত, বেশিরভাগ সময় সেখানে বিদ্যুৎ থাকত না, বিদ্যুতের স্বল্পতা ছিল, মানে বিদ্যুতের আসা যাওয়ার রেশিওটা খুব ভালো ছিল না। যাই হোক, এরকম একটা অবস্থায় কুমুদ থাকত, বাট কুমুদ নাকি সেখানে মোটামুটি সে মানিয়ে নেয় এবং সে খুব জনপ্রিয় হয়ে ওঠে নারীদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। তো একবার যেটা হয়, এরকম একটা দিন কুমুদ সেই বাচ্চাদের সাথে পড়াশোনা করিয়ে খেলাধুলা করে সেই বিকেলটা সে হাঁটতে বেরিয়েছিল চা বাগানের কাছে। তো চা বাগানটা সে মোটামুটি চিনত, প্রথম যে পেরিফেরি অংশটা সে মোটামুটি চিনত, সেখানে সে গিয়েছে, হেঁটেছে, চলেছে মেয়েদের সাথে। বাট তার কেন জানি ওই দিন খুব ভালো লাগতো তাকে, সুন্দর মৃদুমিন্দু বাতাস ছিল এবং হালকা মেঘ করেছিল, সেই মেঘের সাথে হালকা বৃষ্টির মতো হালকা ছাট, মানে খুব হালকা ছাট আসছিল এবং পাতাগুলো হালকা হালকা ভিজে ভিজে যাচ্ছিল। তো কুমুদের কাছে খুব বেশ লাগে এবং সে নাকি হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে দৃশ্যটাকে সে হেঁটে চলে যায় সামনে এবং এক পর্যায়ে সে তার সাথে যে একটা মেয়ে ছিল তার কাছ থেকে হারিয়ে যায়। সে মেয়েটা তাকে কোনো কারণে বা সে অন্য মনস্ক ছিল, মেয়েটা তাকে ফলো করতে পারে না, কুমুদ হাঁটতে থাকে নিজের মতো, সে হেঁটে চলে যায় এবং এক পর্যায়ে সে সেই চা বাগানে নাকি পথ হারিয়ে ফেলে। এবং এটা খুব ভয়ের ব্যাপার, চা বাগান আসলেই ভয়ের ব্যাপার, কারণ চা বাগানে পথ হারিয়ে ফেললে পথ খুঁজে বের করা বেশ কঠিন এবং সেটা যদি অন্ধকার হয়ে যায়, আপনার কাছে আলো না থাকে, আরো ব্যাপার আছে পাহাড়ি এলাকা হলে সেখানে সাপ খোপ থাকার সম্ভাবনা অনেক বেশি, চা বাগানে সাপ থাকে, অনেকেই অনেক চা বাগানে দেখেছেন অজগর সাপ, তো হতেই পারে। যাই হোক, এরকম একটা পর্যায়ে কুমুদ পথ হারিয়ে ফেলে এবং অন্ধকারে সে একদম হারিয়ে যায়। তো সে জোরে চিৎকার করতে থাকে, ডাকতে থাকে এবং সে পুরোপুরি কনফিউজ, তার কাছে কোনো আলো নেই, সে একটা মেয়ে মানুষ, সে এরকম শাড়ি পরে হাঁটছে, এই জায়গাটাও তার জন্য মানে হাঁটার জন্য খুব ভালো, আর এখন পরিবেশ নেই, পা বেঁধে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, চিৎকার করছে সেখান থেকে। তো তার চিৎকার দূর পর্যন্ত পৌঁছায় না। তো যাই হোক, কোন একটা পর্যায়ে তার চিৎকার শুনে সেখানকার কিছু পুলিশ সেখানে চলে আসে এবং তাদের মধ্যে কেউ ছিল খুব খারাপ স্বভাবের, তারা সেখানে একটা অঘটন ঘটায় এবং সে অঘটনে এক পর্যায়ে তারা কুমুদকে হত্যা করে এবং হত্যা করে তারা তার যে বডিটা ফেলে রেখে দেয়। তো যাই হোক, কুমুদকে ওই দিন রাতে তো সে আর ফেরত আসে না, সেই যে দুই তার হেল্পার মহিলা ছিল যারা তার থাকতো, তার হাউসকিপার, তারা বাসায় এসে কথা বলে এবং তারা নিজেদের মধ্যে আলাপ করে এবং তাদের যে হাজবেন্ড ছিল তাদের সাথে আলাপ করে, তারা বলে যে এখন রাতের বেলা চা বাগানে যে আমরা কিছুই করতে পারবো না, কোথায় গেছে এখন, এটা দিন দিন না হলে সম্ভব না, দিনের আলো ফুটুক তারপর। তো সেই মহিলার অনেক উদ্গ্রীব হয়ে যায়, তারা তো আসলে তাদের কাছে খুব প্রিয় ছিল, তারা অনেক মানে বলেও তাদের হাজবেন্ডকে নাড়াতে পারে না। তো শেষ পর্যন্ত তারা অনেক ভূ ধরাতে এক পর্যায়ে তার হাজবেন্ড, সেই দুই মহিলার হাজবেন্ড, আরো কিছু মানুষকে ম্যানেজ করে তারা মশাল নিয়ে বের হয়, বের হয়ে বেশ খানিকটা জায়গা খোঁজে, কোথাও কিছু পায় না, তারা দেখে আলোতে যতটুকু খুঁজতে থাকে পায় না। যাই হোক, এরকম পর্যায়ে তারাও খুব টেন্স হয়ে যায় যে আসলেও একটা মানে মহিলা এভাবে হারিয়ে গেল কিভাবে সম্ভব। তো যাই হোক, তারা নাকি বেশ অনেক খোঁজাখুঁজির পর যখন তারা পায় না, তখন তারা অনেকক্ষণ বসে থাকে, নিজেরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং এরকম এক পর্যায়ে যখন ভোরের আলো ফোটে তখন তারা আবার বের হয় এবং আবার বেরিয়ে খুঁজতে 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 তারা এক জায়গায় যে কুমুদের সেই ডেড বডি তারা শনাক্ত করে এবং সেই একটা গাছের নিচে পড়েছিল, বড় গাছ ছিল, সেই গাছের নিচে পড়েছিল। তো তারা সেখানে সেই তারা তখন আসে, ফিরে এসে তাদের খবর দেয় চা বাগানের কর্মকর্তাদের মধ্যে যিনি ছিলেন। তো সেখানে চা বাগানের কর্মকর্তারা খবর দেয় যে কুমুদের যে এনজিও ছিল তারা, তো তারাও আসে, তারা এসে এই তার ডেড বডি নিয়েই হয় এবং তখনকার সময় ওই মানে পুলিশের সাথে আলাপ আলোচনা হয়, এগুলো করে তার ডেড বডি সেখান থেকে সরানো হয়। যাই হোক, জিনিসটা এখানে ক্লিন হয় এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেট করা শুরু করে যে কিভাবে এরকম কিছু হলো, তাদের সন্দেহ এরকম কিছুই, কারণ তারা অনেক আলামত পায় যেটাতে তার নির্যাতনের একটা চিত্র তারা আছে এবং পুলিশ তার ইনভেস্টিগেশন চালাতে থাকে। যাই হোক, এই ঘটনাটা এই অনেক দিন হয়ে যায় এবং এর পর্যায়ে পুলিশ কিন্তু কাউকে খুঁজে পায় না, মানে শনাক্ত করতে পারে না যে কে বা কারা এই কাজটা করেছে। তো এভাবেই দিন পার হয়ে যেতে থাকে এবং সেই যে কোয়ার্টারটা কুমুদ থাকতো সেখানে আর নতুন কোন মানুষ উঠে আসে নাই, কোয়ার্টারটা লকড অবস্থায় ছিল। তো সেখানে যে পরিচারিকারা ছিল তাদের কাজ ছিল মাঝে মাঝে যে সেই জায়গাটা পরিষ্কার করে আসা, তারা যেহেতু কেউ থাকে না, খুব একটা নোংরা হওয়ার কথা না, তারা বাসার ভিতরে আর ঢুকতো না, তারা বেশ মানে ভয় পেত সেখানে। তো যেটা করত তারা বাইরে যে সেই সেটার যে সামনে বারান্দা এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসত। তো একদিন যেটা হয়, তাদের মধ্যে একজন পরিচারিকা খুব সকালবেলা সে যাচ্ছে সেখানে, তখন কেবল ভোর হয়েছে, সে যাচ্ছে ওই সে বাড়ির আঙিনাটা বা সামনে যে বারান্দাটা সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। তো সে যখন কাছাকাছি চলে আসে, সে দূর থেকে দেখে মনে হচ্ছে বারান্দার মধ্যে কোন একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবং নারী মূর্তি দাঁড়িয়ে থাকা তার কাছে দেখে বেশ অস্বাভাবিক লাগলো। সে একটু তার একটা গুজবাম্প হয়ে গেল, তার মানে ঘাড়ের রোম সব দাঁড়িয়ে গেল, কারণ যেই ভঙ্গিতে সেই নারী মূর্তিটা দাঁড়িয়েছিল সেটা দেখতে অনেকটা কুমুদের মতো লাগছে। তো তার কাছে বেশ মানে বেশ অস্বস্তি লাগে, সে মানে কিছু বলতে পারে না, সে আরো কাছিয়ে যায়, হাঁটছিল হাঁটার পেসেই সে আরো কাছিয়ে যায়। তো যখন সে কাছিয়ে যায় সে যে দেখে যে একটা নারী মূর্তি আসলেই দাঁড়িয়ে আছে, বেশ স্পষ্ট এখন। তো তার আগমনের আভাস পেয়ে বা সে যে কাছায় আসছে এই আভাসে যে নারী মূর্তিটা তার দিকে ফিরে যায়, তো ফিরে যাওয়ার সাথে সাথেই সে পরিচারকের বুকের ভেতর চ্যাট করে ওঠে, কারণ সে তাকিয়ে দেখে কুমুদ তার দিকে তাকিয়ে আছে, সেখানে কুমুদ দাঁড়ানো এবং তার চোখ দুটো বিষণ্ন এবং সে একটা বিষণ্ন চেহারা নিয়ে তাকিয়ে আছে। তো এই সিনটা আসলে সে পরিচারিকা সহ্য করতে পারে না, সে ছেড়ে দৌড় দেয় সেখান থেকে, মানে সে উল্টে দৌড় দেয় এবং দৌড় দিয়ে ফিরে এসে সে বাসায় তার হাজবেন্ডকে বলে যে এরকম এরকম একটা জিনিস সে এক্সপিরিয়েন্স করেছে, এরকম দেখেছে যে এরকম এরকম কাহিনী সেখানে কুমুদকে দেখেছে। তো তারা মোটামুটি ব্যাপারটা ই করে ফেলে, মানে সার্কুলেট করে ফেলে অনেকের মাঝে। খবরটা সার্কুলেট হওয়ার পরে তারা আসলে মানে মানুষজন খুব কয়েকজন যারা পরিচারিকা এবং তারা সাথে মানুষজন বেশ আসলে বেশ চিন্তা ভাবনায় পড়ে যায় যে আসলে ঘটনাটা কি এবং আসলে ব্যাপারটা একটু দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি সেখানে কি ভৌতিক কিছু ঘটছে নাকি। যাই হোক, তারা কয়েকজন মিলে সেই কটেজের কাছে যায় যে দেখার জন্য। তো দূর থেকে তারা যখন যায় যে দেখে যে আসলেই সেখানে একটা মেয়ে মানুষ বসে আছে, দূরে দেখা যাচ্ছে যে বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে। তো তারা যখন কাছিয়ে যায় তারা থেমে যায়, থেমে যায় তারা মনে করে যে ভূত প্রেত এভাবে বসে থাকবে না এবং তারা কয়েকজন একসাথে আছে। যেরকম দেখতে দেখতে তারা যখন আরেকটু কাছ হয় তখন দেখে যে সেই নারীটা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে বারান্দা দিয়ে উকি দেয়। উকি দিলে তখন দেখে যে তারা যে ডিফারেন্ট, তাদের মধ্যে অনেকেই কুমুদকে চিনত, তারা দেখে যে না, একটা ডিফারেন্ট নারী, একটা ডিফারেন্ট মেয়ে সেখান থেকে তাকিয়ে আছে। তো তারা দেখে বলে যে ম্যাডাম আপনি কে? তখন সেই মেয়ে বলে যে আমি এখানকার নতুন টিচার, আমি আসছি ওই কোম্পানির নাম বলে যে এনজিও থেকে তাকে অ্যাসাইন করা হয়েছিল, তার নাম বলে যে আমরা ওখানে আসছি, আমি এখানে নতুন পড়াতে আসছি, আমাকে এখানে লোক এসে দেখা করার কথা, আমি তো কাউকে পাচ্ছি না, আমি এখানে এসে বসে আছি, বারান্দায় আমাকে কেউ বাসাটা খুলেও দেয় নাই। তো তিনি চেয়ার দেখা যায় তার সুটকেস রাখা পাশে। তো যাই হোক, তখন তারা তাড়াতাড়ি যায় যে ওই সেই পরিচারিকা বাসাটা খুলে দেয় তাকে এবং সেই মহিলাকে বাসায় ঢুকায়, সে নতুন টিচার এখানে, এবং তারা বেশ মানে আশ্বস্ত হয় যে যাক নতুন কেউ আসছে। তো যাই হোক, সেই মহিলা সেখানে ওঠে, মহিলা তখন পরিচারিকার সাথে আলাপ করে যে এখানে কি এতদিন কেউ ছিল না, বলে যে না আসলে আগের ম্যাডাম পরে এবার আসেন। তখন সেই মহিলা জিজ্ঞেস করে আগের ম্যাডাম কি ছিল, তিনি কোথায় গেছেন? তখন সে পরিচারিকা আমতা আমতা করে তাকে বলে যে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম এরকম। তো খুব ক্লিয়ার কিছু বলতে পারে না, বলে যে চা বাগানে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আবার বলে যে ম্যাডাম আপনি কিন্তু এখানে ঘোরাফেরা করেন না। তো সেই মেয়েটা একটু ভয় পায়, নতুন যে মেয়েটা, সে বলে যে তোমরা এক কাজ করবে, তোমরা কিন্তু এখানেই থাকবা এবং তোমাদের সাথে যদি কোন তোমাদের হাজবেন্ড থাকে তারাও থাকুক, কোনো অসুবিধা নেই। যাই হোক, তা সেই পরিচারিকাও বলে ঠিক আছে। তো তাদের জন্য যে পেছনের কামরা আছে সেগুলো থাকার ব্যবস্থা করে দেওয়া হয় আর সেই মহিলা সেখানে থাকে। তো এরপরে যেটা হয় যে কিছু ভাষ্য সেই মহিলার নিজের বলা, কিছু হচ্ছে সে পরে শুনেছে এরকম ভাবে ঘটেছে, বাট ঘটনাটাকে জোড়া দিলে এরকম হয় যে সেই মহিলা সে যেদিন সেখানে থাকলেন রাতে প্রথম দিন, এবং তার বেডরুমটা ছিল সেই বেডরুমটা যেটাতে কুমুদ থাকত, তো রাতে তিনি নাকি শুয়েছিলেন, তিনি মানে ঘুমানোর জন্য ট্রাই করছেন, নতুন বাসা ঘুমাচ্ছে না, তারপরও সেখানকার যে স্টোরি তিনি শুনেছেন সেটাও তার কাছে মানে খুব মানে অস্বস্তিকর লাগছে যে তার আগের মানুষটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখানে। যাই হোক, এবং সেই রুমে এসে ঘুমিয়েছে, তার কাছে অস্বস্তি লাগছে। তো তিনি ঘুমিয়েছিলেন তো অনেক রাতে, রাত তখন মনে হয় মাঝরাত পার হয়ে গেছে, চারিদিকে শুধু নিশুতি শব্দ আর কোনো শব্দ নেই এবং দূর থেকে পেঁচা ডাকছে এরকম এরকম শব্দ আর কিছু নেই। তো হঠাৎ করে তিনি শুনতে পান তার জানালায়, বাসাটা ছিল কিন্তু কাঠের, কটেজটা কাঠের একটা কটেজ, জানালায় কেউ নক করছে, টক 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 টক, এবং তিনি বুঝতে পারছেন যে জানালায় নক হচ্ছে। জানালাটা কিন্তু মাটি থেকে প্রায় 4-5 ফিট উপরে, কারণ বাসাটা এভাবে তৈরি করা ছিল যে কাঠের মানে খুঁটি দিয়ে উঁচু করা, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হয়। এত উপরে 5-6 ফিট উপরে উঠে কেউ এভাবে নক করতে পারবে না। চিন্তা করলেন জানালা এভাবে বাতাস থেকে নক হচ্ছে কেমনে। তো তিনি অস্বস্তি ফিল করা শুরু করলেন এবং এই সময় কিন্তু বাতাসের ওই বাসায় মানে বাতাস বইতে যখন যেহেতু চা বাগানটা হচ্ছে পাহাড়ের উপরে সেখানে ওই যে বাতাসের মর্নিং শব্দ সবসময় চলত, এর মধ্যে তিনি দেখছেন মর্নিং এর শব্দটা বেড়ে গেছে, বেশ হুইসপারিং উইন্ড চারপাশ থেকে বইছে আর কি, শব্দটা বেড়ে গেছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন। তো তিনি চুপচাপ নিজের ব্ল্যাঙ্কেটটা আরো চেপে ধরে শুয়ে থাকলেন। তো একটু পরে তিনি শব্দ পেলেন যে তার যে রুমের দরজাটা সেটা কেউ নক করছে, টক 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 করে, টক টক করে বাইরের দিকে, যেটা বারান্দার দিকে। তো তার কাছে আরো অস্বস্তি লাগা শুরু করলো। তিনি একবার সেই যে পরিচারিকার নাম জানতেন সেটা ধরে বললেন, কোনো উত্তর নাই, কোনো উত্তর নেই। একটু পরে তিনি ফিল করলেন যে তার বাতাস, তার যে রুমের দরজাটার মধ্যে বাতাসের জোরে একটা ফোর্স আসলো, লাইক খুব জোরে চাপ পড়লো যেরকম সেরকম। এবং দেখলো যে তিনি দেখলেন এই যে রাতের যে হালকা আলো আছে জানালার ফাঁক দিয়ে একটা আলো আসছে হালকা, সেই আলোতে তিনি দেখলেন যে তার নিচের যে একটা ছোট যে ম্যাট রাখা ছিল, একটা পাপোশ রাখা ছিল পাতলা দরজার নিচে ফাঁকা দিয়ে, সেখান দিয়ে এত জোরে বাতাস আসলো যে পাপোশটা একবার ভেসে উঠলো বাতাসে, তারপর পড়লো। এবং তারপরেই তিনি খেয়াল করলেন যে তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা একটা মানুষের অবয়ব, পুরোপুরি একটা মানুষের অবয়ব, গাঢ় অন্ধকার আর অন্ধকার একটা মানুষের অবয়ব। এবং সেটা হঠাৎ করে খুব দ্রুত তার দিকে আসলো, তার আর কিছু খেয়াল নেই। তো তিনি এতটুকু পর্যন্ত তার বর্ণনা পরে দিতে পেরেছিলেন, কিন্তু এরপরটা আর ওনার কিছুই খেয়াল নেই। এরপরের কাহিনীগুলো তিনি শুনেছেন মানুষের কাছে, সেখানে যারা ছিল তাদের কাছে। তারা বলেন সেই পরিচারিকা এবং তার সাথে তার হাজবেন্ড, তাদের বর্ণনা অনুযায়ী যে তারা ভোর রাতের দিকে প্রচন্ড হুঙ্কার চিৎকার চেঁচামেচির শব্দ শোনেন নারী কণ্ঠের, এবং তারা দ্রুত সেখানে চলে আসেন। এসে দেখেন যে সেই দরজা, যে তাদের যে এদিকে দরজাটা সেটা খুলে সেই যে নতুন যে ম্যাডাম এসছেন তিনি দাঁড়িয়ে আছেন, তার রুদ্র মূর্তি, চোখগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলোই, এবং তিনি দাঁত মুখ খিচিয়ে বলছে তোরা এখানে কি করছিস, তোরা এখানে কি করছিস, এরকম করে চিৎকার করছে এবং অনেক কিছু বলছে সে, এবং কথার অনেক মাথামুন্ড তারা বুঝছে না। তো তারা ওই ম্যাডামকে শান্ত করার চেষ্টা করেন, তারা কেউ কথা শুনছে না। তো সেই পরিচারিকা হাজবেন্ড সেখান থেকে দৌড় দেয়, তিনি দৌড় দিয়ে সেখানে চলে যান, চলে যেয়ে কাউকে খুঁজে পাচ্ছেন না। তাদের ওইখানে একজন কবিরাজ ছিল, সে কবিরাজকে তিনি খবর দেন যে এখানে নতুন ম্যাডাম আসছে, তার মধ্যে তার মানে আচরণ চেঞ্জ হচ্ছে, মনে হয় ভূতে ধরছে। তো সে কবিরাজ তাদের সাথে আসেন এবং তিনি কবিরাজের এরকম ইয়ে আছে যে চা বাগানে অনেককে নাকি চা বাগানে ভূতে ধরত, এটা এটা সেখানকার কথা, এবং সেই কবিরাজ অনেক সময় তাদেরকে ছাড়াত। তো কবিরাজ যখন সেই বাসায় আসেন, তিনি বাসায় সেই বলেন যে এখানে অশুভ আত্মার প্রভাব আছে, বলছেন তিনি ঢুকেন, ঢুকে বলে যে তুমি অন্য কাউকে খবর দাও, কোনো সাহেবকে খবর দাও এখানে, তোমাদের তোমরা তো এটা ডিল করতে পারবে না। তো বলে হুজুর এখন এত এখন তো মানে কেবল ভোর হয়েছে, বলে বলে কে তুমি খবর দাও, বলে তিনি চায় যে সেই সেই রুমে সে পরিচারিকাদেরকে নিয়ে তিনি ঢুকে। তো ঢুকে তিনি সেই ইকে পান, সেই নতুন যে ম্যাডাম এসে তাকে পান, তিনি খাটে বসেছিল। কবিরাজকে দেখে সে ফিরে তাকায়, ফিরে তাকায় সে একটা হাসি দেয় এবং কবিরাজ সাথে সাথে থতমত খেয়ে যায় এবং সে তার মতো মন্ত্র পড়তে থাকে, মন্ত্র পড়তে থাকে। সে মানে আর কি ভয় পেয়ে গেছে, কবিরাজের মধ্যে একটা ভয় ঢুকে গেছে তাকে দেখে। তো কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি কি চান আপনি এখানে, কি কি আপনি এই ম্যাডামকে কেন ধরছেন। তখন সে বলে যে আমি কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই, কথাগুলো শোনো, আমি একে ধরছি, আমি এখান থেকে চলে যাব, আমি শান্তি পাচ্ছি না, এখানে সমস্যা হয়েছে, আমার সাথে অবিচার হয়েছে, তোমরা কেউ এটার বিচার খুঁজে বের করো নাই। তো তখন কবিরাজ বলে কি হয়েছে আপনার সাথে। তখন সেই যে নতুন যে ম্যাডাম ছিল তিনি নাকি বলা শুরু করেন যে সেই ঘটনা, যে ঘটনাটা নাকি ঘটছিল কুমুদিনীর সাথে, যে কি ঘটছিল, এবং সে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করে কুমুদিনী কোথায় হেঁটে গেছিল এবং কোথা দিয়ে যাচ্ছিল, কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, এবং সেখানে যাওয়ার পর কোন কাছের ঘোড়ায় কি হলো, এবং সবকিছু সে কবিরাজের কাছে বলে। কবিরাজ শুনে এবং কবিরাজ তখন বলে যে ম্যাডাম আপনি বলেন আমি লিখে নিব। কবিরাজের কাছে একটা কাগজ কলম ছিল, কবিরাজ সেই যে নতুন যে মহিলাকে ফজেন্স করা হয়েছে সে স্পষ্ট নাম সহ এবং কুলিদের নাম, মানে যেই নামগুলো জানার প্রশ্নই আসে না, সে কুলিদের নামগুলো বলা শুরু করে এবং শেষে সে একটা নাম বলে, সেই নামটা হচ্ছে একজন ছেলে, যে ছেলেটা সেইখানে সেই ছেলেটা ওখানে নাকি গরুর দুধ সরবরাহ করত, সাপ্লাই দিত সেই বাসায়। ছেলেটার নামটা বলে, বলে যে সে হচ্ছে এদেরকে লিড দিয়ে আনছে এবং এরা এখানে এসে এরকম ভাবে আমার সাথে নির্যাতন করছে, আমাকে এভাবে করে মেরে ফেলছে। তো কবিরাজ সবকিছু লিখে রাখে, প্রত্যেকের নাম লেখে এবং ওই ছেলেটার নাম লেখে এবং তার সামনে সেই দুই পরিচারিকা ছিল, তারা ভয়ে কাঁপছিল কারণ তার যে অ্যাপিয়ারেন্স ছিল যে ম্যাডামের সেটা খুবই ভয়ঙ্কর, কারণ সে নাকি কাঁপছিল এবং তার কথাবার্তা ছিল গড় 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 গড়। তো কবিরাজ নাকি তখন তাকে বলে যে আপনি, আমি বুঝতে পারছি আপনি যেই হন তাকে ছেড়ে যান, তাকে ছেড়ে যান, তার কষ্ট হচ্ছে, তার শরীর আপনার ই নিতে পারতেছে না, আপনি তাকে ছেড়ে যান। বলে যে এটার বিচার না হলে আমি আবার আসবো। তো বুঝছে যে তখন কবিরাজ নাকি বলে যে আপনি নিরীহ মানুষটাকে কেন, সে তো নিরীহ, সে তো আপনার কিছু করে নাই, আপনি ছেড়ে যান। তো সে নাকি বারবার বলতে থাকে যে আমি এটার বিচার না হলে আবার আসবো, এরকম বলে নাকি সে ছেড়ে যায়। তখন সেই মহিলাটা ঠাস করে পড়ে যায় বেহুশে এবং তার দেখা যাচ্ছে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, সে খুবই অসুস্থ। কবিরাজ তাড়াতাড়ি তাকে বলে যে ওষুধ দিতে, তাদের মুছাই দিতে বলে পানি দিয়ে এবং ই করে। এর মধ্যে সেই সেই যে পরিচারিকার যে হাজবেন্ড তারা গিয়েছিল, তারা ফিরে আসে, তারা সেখানকার সেই যে অফিস, সেই অফিসের একজন কেয়ারটেকারকে নিয়ে আসে। তো তার সাথে কথা বলে কবিরাজ বলে যে এই কাহিনী। তো আসলে অতিপ্রাকৃত জিনিসে মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না, কেউ বিশ্বাস করতে চায় না। এবং সেই মহিলাকে পরবর্তীতে সেখানে মহিলা আর কাজ করে না, মহিলা যখন নতুন ম্যাডামে যখন হুশ ফিরে আসে, সে কিন্তু ওখানে আসার পর তাকে সে বলে যে সেই যে আগের ঘটনা বলে যে তার কি ঘটছে এবং তার এরপর আর কিছু মনে নাই, এবং পরের ঘটনাটাও সে শোনে মানুষের কাছে, শুনে সেও ভয় পায় এবং সে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এবং সে নাকি পরবর্তীতে চিকিৎসা করে, তার প্রতি আর কোনো অবিচার হয়নি, তার উপর কোনো বদেশনও হয়নি। বাট সে কবিরাজের কাছে সেই লিস্টটা ছিল যে কারা কারা এই অপকর্মগুলো ঘটাইছে, এবং কবিরাজ সেই লিস্টটা পরবর্তীতে সে ওই সেই অফিসার কেয়ারটেকারকে এবং পুলিশকে সোপর্দ করে, কিন্তু কেউই নাকি ব্যাপারটা আমলেই নেয় না। তারা মানে বলে যে প্যারানর্মাল এগুলা, তারা বলে বিশ্বাস, তারা বলে যে ওই মহিলা এই ঘটনা শুনছে, শুনে ভয় পাইছে এবং সে ভয় পেয়ে তার সাইকোলজিক্যালি কোনো একটা ব্যাপার হয়েছে, এফেক্ট হয়েছে, যে কারণে এরকম ব্যাপার। তো আমরা এই ব্যাপারে আসলে কিছুই করতে পারবো না, এটার উপর বেস করে কিছু হতে পারে না। তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে কবিরাজ খুব দুঃখ পায় কারণ সে খোঁজ খবর নেয় পার্সোনালি এবং সে নাকি ফাইন্ডিংস করে, সে তার ফাইন্ডিংস যে সে পরে ফাইন্ড আউট করে আসলেই এই নামে কিছু কুলি আছে যারা খারাপ, যারা সবসময় নেশা করে এবং অপকর্ম করে, এবং তাদের দ্বারা সেখানকার অনেক চা বাগানের নারী নির্যাতিত হয়েছে। এবং এই দুদলার খোঁজ নেয় সেই কবিরাজ, দুদলা নাকি এরপর থেকে আসলে তাকে পাওয়াই যায় না এখানে। তো পরবর্তীতে খবর আসে অনেকদিন পর, কবিরাজই ফাইন্ড আউট করে সেই যে দুধ বিক্রেতা ছিল সে নাকি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানে নোবডি নোজ কিভাবে মারা গেছে, সে রাস্তার মধ্যে একদম দেখা গেছে তাকে পিষে দিয়ে গেছে কেউ, কোন গাড়ি। আর সেই কুলিগুলার মধ্যেও সেই পাহাড় থেকে পড়ে মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে, এরকম কিছু কাহিনী সেই কবিরাজ বের করে। এবং এরপর থেকেও কবিরাজ নাকি মানুষের কাছে শুনেছে সেখানকার সেই চা বাগানের কিছু অংশে যে জায়গাগুলো নির্যাতন হয়েছিল সেই জায়গায় নাকি অনেক সময় এরকম একটা ছায়ামূর্তি দেখা যেত আর কি চলাফেরা করতে, যে অনেকেই বলত কুমুদের আত্মা সেখানে আছে। তো যাই হোক, তো কবিরাজ পরবর্তীতে তিনি আরো অনেকের সাথে আলাপ করছেন এবং বলছেন যে এরকমই। তো কবিরাজের পরিচিত যারা মুসলিম তার পরিচিত ছিলেন, তারা বলছেন যে আসলে এখানে কোন আত্মা না, কোন জিন আছে, সেই জিন এখানে ঘোরাফেরা করে, ওরকম দেখায় আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেই কুমুদের কাহিনী। কুমুদ নামটাও এখানে আসলে ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ যেহেতু একটা কাহিনী এখানে আসলে মানে সঙ্গত কারণে নামটাকে গোপন রাখা হয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক শেয়ার করলাম, কিছু কাহিনী শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার আসলে একটু শরীরটা আজকে ভালো না থাকে, গলা যেহেতু খুশখুস করছে, কাহিনী বলতে একটু কষ্ট হচ্ছে আজকে। তো আজকে এমনিও আমাদের সময় হয়ে গিয়েছে, আজকে আমরা চলে যাব ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে যদি বেঁচে থাকি সুস্থ থাকি। আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ডাক্তার এইচ এর জন্য দোয়া করবেন, তিনি অসুস্থ, যদিও তিনি বলেছেন তিনি কাহিনী পাঠিয়ে দেবেন, তারপরও তার জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি বেশ অসুস্থ। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।